This track was downloaded from FusionBD.com.
FM 89.2
Royal Tiger Dream presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে। 11:20 হচ্ছে সময় এবং লম্বা একটি জার্নি শুরু হচ্ছে। সে জার্নিতে একজন বন্ধু তার জীবনের সমস্ত অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরবেন, নামে বেনামে ছদ্মনামে যাই বলি না কেন আমরা। এবং সেই তুলে ধরার উদ্দেশ্য একটাই, যে ভুল কিংবা অপরাধ আমরা যাই করি না কেন, তার প্রাশ্চিত্য আসলেই ভয়াবহ। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে এনে একটা মেসেজ বারবার আপনাদেরকে দিতে চেয়েছি, সেটা হচ্ছে যে অপরাধের জন্ম যেভাবেই হোক না কেন, অপরাধীর প্রাশ্চিত্য পেতে হয়। এবং একজন অপরাধী যখন অপরাধ করেন, তিনি কেবলমাত্র একা সাজা পান না, চারপাশের মানুষজন, তার আত্মীয় স্বজন সবাই মিলে সেই সাজাটি ভোগ করে। আমরা সবসময় যেটা দেখানোর চেষ্টা করি, ভুল বা অপরাধের পেছনের কারণটা কি, ভুল বা অপরাধটা কি, এবং ভুল বা অপরাধের প্রাশ্চিত্য আসলে কি। তিনটা স্টেপ নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব চলবে। তবে তার আগে শুরুতেই আমরা আরজি রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি পলি। ছোটবেলায় তার পড়াশোনার প্রতি বেশ মনোযোগ ছিল, আর সে কারণে বন্ধুও ছিল অনেকজন, তাদের সাথে খেলা করতেন। বিশেষ করে পুতুল খেলতে ভালোবাসতেন পলি, আর সে কারণেই পুতুলের বিয়ে দিতেন, মজা করতেন, আনন্দ করতেন। প্রায় সবরকম বাঙালি খাবার তার বেশ প্রিয়। শুধুমাত্র খেতেই ভালোবাসেন না, পলি নিজেও রান্না করতে ভালোবাসেন এবং সেই সাথে অন্যকে খাওয়াতেও ভীষণ পছন্দ করেন পলি। কিন্তু কি কারণে পলি আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে পলি রয়েছে আজকে আমাদের সাথে কনফেস মঞ্চে, এবং তিনি কেন আছেন, কি তার জীবনের ভুলগুলো, সেগুলো আমরা সিরিয়ালি জানবো। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, বরাবরের মতো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন পুরো অনুষ্ঠানটি শোনার পর। প্রথমে তার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, ফোনে আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আশা করছি যে পুরো অনুষ্ঠানে বরাবরের মতো থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আপনি অনুষ্ঠানের শেষে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, SMS পোলও থাকছে, যে কোনো মুহূর্তে SMS পোল কল করা হবে। SMS পোল আহ্বান করা হলে আপনি ভোট দিয়ে জানাতে পারবেন। তবে অনুষ্ঠানের শুরুতে আমি পলির কাছ থেকে জানতে চাইবো যে আপনার বিবেকটি জাগানোর কাজ আসলে কে করেছে, যে কারণে আজকে লাখো মানুষের সামনে আপনি নিজের ভুলগুলো স্বীকার করতে যাচ্ছেন।
আমার নিজেরটা নিজে, যে আমি যে ভুলগুলো করছি এবং আমার যে যারা আছে, আমার রিলেটিভ যারা আছে, তারাই আমাকে, মানে আমার সবকিছু শুনে বা জেনে তারাই আমাকে কি করতেছে যে তুমি অ্যাকচুয়ালি ভুল করেছো।
আপনি এই উপলব্ধিটা এখন নিজে থেকে ফিল করেন?
ফিল করতেছি।
এবং সেই জায়গাটা থেকে আপনি মনে করেন যে হাজার মানুষকে বলা উচিত?
হ্যাঁ, মানে আমার, আমি যে এখন যে অবস্থায় পরিস্থিতির মধ্যে আছি, মানে আমার মনে হচ্ছে যে আমি এখন কি থেকে কি করবো আমি বুঝে মানে পারতেছি না।
তার মানে আপনার এই ভুলের
পর্যায়ে যাবো?
বুঝতে পেরেছি আপনার এই লাখো মানুষের সামনে বলার উপলব্ধিটা সম্পূর্ণ নিজ থেকে।
নিজ থেকে, জি।
ওকে প্রিয় শ্রোতা, কি এই পলির ভুল এবং একই সাথে কি তার উপলব্ধি সেটা আমরা ধীরে ধীরে জানবো। এবং একই সাথে আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা যদি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে এসে কনফেস করতে চান তো আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনাগুলো ফোন থেকে শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। পলি, আমরা শুরু করতে চাই এবং শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আপনি শুরু করুন, একেবারে ছোটবেলা থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুনতে চাই।
আমার পুরো নাম হচ্ছে রুমা চৌধুরী পলি। আমি পুরান ঢাকার স্থানীয় মেয়ে, ঢাকা লালবাগ কেল্লার অপোজিটই আমার বাসস্থান। তবে আমি ছোট থেকেই লালবাগে আমি বড় হইনি, বড় হয়েছি বিভিন্ন এলাকাতে। আমার আব্বুর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা জজকোর্টের পাশে, যাকে বলে রাজশাহী বাজার। উনি স্থানীয় এখানকার। তো আমার আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে জব করত, যে জবের কারণে বিভিন্ন স্থানে আর কি যেতে হতো, সেই সুযোগে আমাদের যেতে হতো। হ্যাঁ, ঢাকার ভিতরে। প্রথমত শ্যামপুরে ছিলাম, শ্যামপুর পাগলা, তারপর আমরা নারায়ণগঞ্জ চলে যাই। নারায়ণগঞ্জে যে আমি ক্লাস তখন নাইনে পড়ি আমি।
ওকে, নাইনে তো অনেক লম্বা সময়। তার আগে একটু জানি যে কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমি একাই, আমার ভাই বোন নেই।
ভাই বোন নেই, আপনি একাই?
আমার বাবা মার বিবাহ পরে আর কি 4 বছর পরে আমি হয়েছি। মানে আমাকে নিয়ে যত আশা, মানে
সবকিছু আপনাকে নিয়েছিল।
আমার আব্বুর খুব আশা ভরসা ছিল।
ওকে,
তো আমার একটু সমস্যা আছে, যেটা হলো আমার মানে প্রচুর জিদ। মানে আমি যেটা বলবো বা আমার একটা জিদ উঠেছে সেটাই আমি করবো আর কি।
এটা অনেকেরই থাকে, কিন্তু আমার মনে হয় যে এটা অনেক সময় খারাপ খারাপ ব্যাপারটাই আসলে নিয়ে আসে।
জিদের কারণে অ্যাকচুয়ালি আমার সমস্ত আর কি ভুল এখনো আমি মানে
মনে করেন আপনি? ওকে, ঠিক আছে, আমরা সিরিয়ালে যেতে চাই, স্টেপ বাই স্টেপ, এবং ঘটনাকে আপনি এমন ভাবে উপস্থাপন করবেন যে মূল্যায়ন করবেন না, আপনার জীবনে যা ঘটেছে সেটাই আমাদেরকে বলবেন।
আমি মানে শ্যামপুর পাগলা থেকে শ্যামপুর, শ্যামপুর থেকে তারপর নারায়ণগঞ্জ চলে যাই। এভাবে আর কি পড়াশোনা রানিং চলতে থাকে। চলার পড়তে পড়তে তারপর যখন আমি মানে নারায়ণগঞ্জ চলে যাই, নারায়ণগঞ্জ পঞ্চবটি চলে যাওয়ার পর সেখানে আমি নাইনিক যেয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সেখানে আমার লেখাপড়া রানিং চলতে থাকে। সেখানে একবার নতুন, আমি কোনো চেনা জানা নাই, কোনো কিছু নেই। ওখানে কিছু ক্লাসমেট যখন আস্তে আস্তে পরিচিত হয় হওয়ার পরে তখন আমি একটা আর কি কার কাছে পড়বো পড়াশোনার জন্য আমি একটা স্যার খুঁজি। তো ওখানে আমার যে ফ্রেন্ডরা ছিল তারা আর কি বলছিল যে ওখানে একটা কোচিং সেন্টার ছিল, এটা আর কি এটা নারায়ণগঞ্জ আমতলাতে ছিল। তো সেখানে আমাকে নিয়ে যায় আমার ফ্রেন্ডরা। তো আমি যখন যাই, যাওয়ার পরে যে মেন পরিচালক ওনার সঙ্গে কথা হয়, তো ওনাকে যখন দেখি মোটামুটি মানে প্রথম অবস্থাতে একটু ভালো লাগলো যে না আসলে দেখতে খুবই সুন্দর ছিল, মানে খুবই স্মার্ট ছিল।
মানে কি যিনি পড়াতো আপনাকে?
হ্যাঁ,
ওকে, ফাইন।
যে কোচিং সেন্টার যিনি উনি আর কি
কোচিং সেন্টার মালিক,
মালিক
নিজে কোচিং সেন্টারের মালিক,
কোচিং সেন্টার আরো টিচার ছিল এবং উনি মালিক ছিলেন,
উনিও মালিকদের মধ্যে একজন। ওকে, ফাইন।
উনি উদ্যোক্তা আর কি।
ওকে, ফাইন।
ওনার বাড়ি হয়েছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। এবং আস্তে আস্তে যখন ওনার কাছে আমি পড়া শুরু করি, তো বেশি দিন আমি ওনার কাছে পড়ি না, মাত্র 3 মাস। পড়ার পরে আমার আব্বু আর কি ওনাকে বাসায় রাখে, যে বাসায় এসে পড়াবে। এবং ওনার মানে কথাবার্তা এত সুন্দর ছিল, মানে অতুলনীয়, মানে কথার স্টাইল এত ভালো ছিল, মানে মানুষকে মন করার মতো। একটুতেই মানে খুব বলবে যে না অ্যাকচুয়ালি খুব ভালো একজন উনি ব্যক্তি।
কথাবার্তা অনেক অনেক স্মার্ট ছিল,
অনেক স্মার্ট ছিল। উনি নারায়ণগঞ্জ তুলারাম কলেজে পড়ত আর কি। তো আমার যখন আমি উনি কোচিং সেন্টারে পড়তাম, যখন প্রথম আমি তাকে দেখি, হ্যাঁ, তখনই এক ধরনের তার প্রতি যে কেন যে আমার এত মানে মমতা চলে আসলো, তার প্রতি এত মানে চাহিদা ভালোবাসা, মানে কেন যে চলে আসলো আমি নিজেও বুঝতে পারিনি। সো যখন কোচিং সেন্টার পড়তাম, তো উনার মানে বিষয়ে জানার জন্য আমার খুব আগ্রহ থাকতো যে উনার মনের ইচ্ছা কি, বা উনি কিরকম কি পছন্দ করত, বা উনার কোনো বাহিরে কাউকে এরকম মনে এরকম মানুষ আছে কিনা, মানে খুব তার সাথে আমি আস্তে আস্তে মিশতে চেষ্টা করি, অনেকটা ফ্রি হই। প্লাস আমার বাসায় যখন আমি যখন আব্বুর মুখে শুনছি যে উনি আসবে আমার বাসায় এসে পড়াবে, মানে আমি আরো উৎসাহ জেগে যাই, মানে এত আনন্দ হই আমি যা বলারই বাহিরে। পরে যখন কোচিং সেন্টার আমি যেতাম, স্যার যেহেতু আছে সবার সাথে তো মিশতে হয় তার, কারণ একটা স্টুডেন্টের সাথে না মিশলে তো একটা স্টুডেন্ট কোচিং সেন্টারেই থাকে না। তো কার সাথে মিশলে, কার সাথে কথা বললে আমার কেন জানি খারাপ লাগতো, মানে আমার আমার কেন মানে ফিল হতো যে মনে হয় আমার চেয়ে মনে ওকে বেশি ভালোবাসে বা ওর প্রতি মনে হয় আগ্রহ আছে, জেলাস ফিল কাজ করতো। তো আমার ভালো লাগতো না, আমি রাগারাগি করতাম বা জিদ করতাম, বা ওই যে আমি বললাম যে আমার এক ধরনের যে জিদ বা রাগ সেটাই আমার কি মানে জীবনের সবচেয়ে আমার সেটাই আমি মানে পরাজয় হতে হতে আজকে এই পর্যন্ত আসছি। শুধু
আমার জিদ কাজ করতো,
তো জিদের কারণে আর কি আমি চলে আসতাম, আমি আজকে পড়বো না এরকম একটা জিদ করে আসতাম। তো ও বলতো যে কি কেন চলে যাবা কেন বসো, মানে এরকম জিদের কারণে দেখা গেছে ওর হাতে আমি অনেক মার খেয়েছি। হ্যাঁ, এই করতো বিচার দিত। তো আব্বু বলছে কি যে আমার মেয়ে তো একমাত্র মেয়ে, তো আমি খুব আদর করে আমি তাকে লালন করেছি, যে মাটিতে রাখিনি, পিঁপড়া কামড় দিবে মাথায় রাখিনি, উকুনে কামড় দিবে, ঠিক আছে। সো আমার মেয়ের একটু রাগ বেশি, তো আব্বু আপনি কিছু মনে করবেন না, আপনি নিজের মনে করে তাকে একটু তৈরি করে দেন। তো এই কথাটা যখন বলছে বাসা আসতো, যখন মানে আমার পড়ার প্রতি কোনই ছিল না, মানে তার কথা শুনবো বা তাকে দেখবো মানে কখন আসবে পড়াইতে, মানে এক ধরনের আমার টেনশন ফিল কাজ করতো, আসছে না কেন এরকম। তো এরকম হওয়ার পর পরই তারপর না আমি আস্তে আস্তে তাকে বুঝাইতে চেষ্টা করি যে আপনাকে আমার খুব ভালো লাগে, এরকম আমি বুঝাইতে চেষ্টা করি। তবে স্যার যিনি ছিল মানে আমার ছিল, ওনার একটু সমস্যা ছিল কি, ওনার একটু টাকার প্রবলেমটা ছিল একটু বেশি। তো দেখা গেছে একদিন বলল যে রুমা আমার একটু প্রবলেম আছে, এই যে কিছু টাকা হবে। তো আমি বলছি কি হ্যাঁ হবে, সমস্যা নেই, কত টাকা লাগবে? তো বলে এত টাকা লাগবে। তো আমি বলছি যেহেতু চেয়েছে হ্যাঁ দিই, আমি একটু হেল্প করি। হ্যাঁ, এভাবে একদিন দুই দিন এভাবে হেল্প করতে করতে উনিও আর কি, যেহেতু আমার কাছ থেকে মানে হেল্প পাচ্ছে, উনিও আর কি মানে করতো। তবে আমি জিজ্ঞেস করতাম যে যখন এক ধরনের ফ্রি হয়ে যায়,
আপনি কি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন আপনার স্যারকে যে আপনি তাকে পছন্দ করেন? স্যার আপনার কি রিপ্লাই দিয়েছেন?
মানে উনি আর কিছু বলতো না, উনি মানে ওর কিছু বলতো না, আমার তার সাথে সে আর কি তাল মিলিয়ে। শুধু একটা কথা বলতো, আসলে আমি এসব নিয়ে এখন ভাবছি না, ভাববো পরে, কারণ আমার কিছু কাজ আছে, আমার পড়াশোনা শেষ করতে হবে, আমি প্রতিষ্ঠিত হব, এই ধরনের কথা বলতো। সো এভাবে চলে যায়, আমার এসএসসি পরীক্ষা আসছে, পরীক্ষা দিলাম, মাঝখানে তিন মাস যেহেতু একটা রেজাল্টের অপেক্ষা, এখন তো আমার কোচিং ও নেই, স্যারও আসা যাওয়া করবে না, মানে আরেক ধরনের একটা টেনশন কাজ যে স্যার তো আসবে না, আমি তার সাথে কিভাবে দেখা করব। তো মনের ভিতরে এক ধরনের মানে খুবই, তো আমি বলতাম যে স্যার আমার তো পরীক্ষা শেষ ভাইয়া, তো আপনি তো আসবেন না। বলকে কে বলছে আসবো না, হ্যাঁ তোমার সাথে কি আমার পড়াশোনারই একটা রিলেশন? তা না, তোমার সাথে আমার অনেক রিলেশন তৈরি হয়ে গেছে, এভাবে আমাকে বললো। তো এই কথাটা যখন বলছে তখন আমার মানে ভাবছি যে হয়তো বা তাহলে উনিও আমাকে পছন্দ করে নিয়েছেন, তাহলে কথাটা কেন বললো? বলকে আসবো, সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমি আসে এসে দেখা করে যাবো। তো প্রতিদিনই আমি ওয়েট করতাম সন্ধ্যা হলে যে হয়তো বা আসবে। দেখা গেছে ওনার কোন সমস্যা হলে আমার কাছে আসতো যে আজকে এত টাকা লাগবে, আজকে কত টাকা লাগবে। তা আমি এভাবে হেল্প করতাম, হেল্প করতে করতে যখন রেজাল্ট বের হলো, তা আমি ভালো একটা ই করি আই ম্যানাজ। তো স্যার আসলো, মানে ভাই আসলো, আসার পরে আব্বু খুব মানে বলছে যে আমি মোটামুটি খুশি হয়েছি, তবে আর একটু ভালো হইলে মানে ভালো হইতো আর কি। বলকে যা কাঙ্কে চিন্তা করবেন না, আমি ইন্টার কলেজে আবার ভর্তি হই, আবার পড়াশোনা রানিং হয় উনার কোচিং সেন্টারে, যেটা সেখানে আর কি আমার ইংলিশ ক্লাস করার জন্য আমাকে আবার রানিং শুরু হয়। তারপর উনি আসা যাওয়া করতেই থাকে, করতে করতে এক পর্যায়ে মানে খুব মানে উনি বুঝে গেছে যে আমি তাকে পছন্দ করি, বা উনি এ ব্যাপারে কোন মানে ডাইরেক্ট স্টেট আমাকে বলে নাই যে আমার জন্য তুমি ওয়েট করো মানে অপেক্ষা করো না, বা আমি তোমাকে পছন্দ করি না, এরকম কিছু না। তা আমি ভাবছি হয়তো বা পছন্দ করে, বা এভাবে ওর কোচিং সেন্টারে যারা মেয়েরা ছিল সবাই আর কি একটু ওনার প্রতি খুব ভালো একটা ভক্ত ছিল, তাইগুলো আমার পছন্দ হতো না, আমি খুব রাগারাগি করতাম এই নিয়ে যে কেন আপনাকে ও কেন আপনার সাথে এভাবে কথা বলবে, বা আপনি কেন তার সাথে এভাবে কথা।
আপনি এটা করতেন তখন উনি কি করতো?
তো উনি বুঝাইতে চাইতো যে অ্যাকচুয়ালি দেখো আমার স্টুডেন্ট, সবার সাথে কথা বলতে হবে, এটা নিয়ে তুমি করবা কেন, এরকম বলতো। তো আমি বলছি আমার তো ভালো লাগে না। হ্যাঁ, বাকি ভালো লাগে না এটা কেমন কথা বলতেছো, আমার স্টুডেন্ট না, আমার সাথে কথা বলবে না, মানে এরকম বুঝাইতো। তো আমি বলতাম হয়তো বা এরকম হতে পারে, আর সবসময় তো দেখা গেছে আমি কোচিং এ থাকি না, যতটুক সময় থাকি যতটুক দেখি, তো আমার এক পর্যায়ে মানে সারাদিনই টেনশন ফিল করতো যে কোচিং সেন্টার আছে কার সাথে কিরকম, বা উনি যে হোম টিউশন যেগুলাতে যাচ্ছে তার সাথে কিরকম, মানে এরকম মানে একটা টেনশন ফিল করতো,
টেনশন সন্দেহ সবকিছু কাজ করতো,
সন্দেহ টেনশন থাকতো, এরকম এরকম আর কি চলতে থাকে ওর সাথে। আমার ইন্টার পরীক্ষা, আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, এভাবে মানে ওনার ফ্যামিলি যেটা, ওনার যে বোন, ছোট বোন, ওনার নাম হচ্ছে রুমা, ওনার ছোট বোন এবং আমি একই ক্লাসের ক্লাসমেট। তো এটা যখন ওনার ফ্যামিলি মোটামুটি আর কি জেনে গেছে যে আমি যে রুমা নামে যে আছে মেয়েটা, হ্যাঁ আমার আসল নাম তো রুমা আর ডাক নাম পলি, তো উনি যখন জানছে যে রুমার সাথে হয়তো বা ফাহিমের ভালো একটা রিলেশন হচ্ছে,
মানে আপনার যেটা হলো আপনার মাধ্যমে ওর বোন জেনেছে, ওর বোনের মাধ্যমে
ফ্যামিলি এভাবে জানতে পারে, বা দেখা গেছে ওনার বড় বোন তো নারায়ণগঞ্জ জামতলা আর কি ওখানকার স্থানীয় বাসিন্দা। তো এরকম আর কি চলতে চলতে ওর ফ্যামিলি, মা, এদের সবার কথা আর কি আমাকে বলতো, তা আমিও শুনতাম। আর আমার ফ্যামিলি বিষয়ে তো এ টু জেড উনি যখন সবকিছুই জানে। আর এভাবে আর কি আমার ইন্টারের ফাইনাল পরীক্ষা শেষ পর্যায়ে যখন যাই, তো আমার ফ্যামিলি থেকে এক ধরনের ই আসে যে মানে বিয়ের কথাবার্তা আর চলার জন্য,
বিয়ের কথাবার্তা আসে আর কি আমার ফ্যামিলি থেকে এই ছেলেটার সাথেই নাকি নর্মালি?
না নর্মালি,
নর্মালি কথা।
আমার আব্বু আম্মুর কি জানতো না, আমার আব্বু আম্মুর পছন্দ না, আমার আব্বু আম্মুর পছন্দ যে একটাই, যে আমরা পুরান ঢাকার মানুষ, আমরা বিয়ে দিব মেয়েকে পুরান ঢাকায়, কোন গ্রামের না,
পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকাতে বিয়ে দিব,
বিয়ে দিব একমাত্র মেয়ে আমি, যাতে একদিন দুই দিন পর পর আমার মেয়েকে দেখতে যেতে পারি, ঠিক আছে, আমার মেয়ে যাতে আসতে পারে, তো পুরান ঢাকাতে আমার মেয়েকে বিয়ে দিব। তো আমার আত্মীয়র সাথে একটা বিয়ের কথাবার্তা আলোচনা শুরু হতে থাকে, তখন এটা আমার কানে আসে। তো এই জন্য তার বাড়ি থেকে নাকচ যে না আমি এখানে বিয়ে করবো না, আমি এখন পড়াশোনা করবো, আমার পক্ষে সম্ভব না। আম্মু আম্মু তো বলতেছে না ভালো হবে, আমারও খুব পছন্দ, দেখো তুমি চিন্তা ভাবনা করো, আমি না আমার পক্ষে সম্ভব না। আমি এখনো বলি নাই যে আমি স্যারকে আমি পছন্দ করি।
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আজকে পলি রয়েছে, বা পলির আরেকটা নাম হচ্ছে রুমা, যাই বলি না কেন আমরা, সে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মঞ্চে, এবং লাখো মানুষের সামনে নিজের জীবনের ভুল বা অপরাধ যাই বলি না কেন সেটা স্বীকার করতে এসছে। আমরা পলির কাছ থেকে বিস্তারিত শুনতে চাই, আমরা একেবারে শৈশবের ব্যাকগ্রাউন্ডে রয়েছি। তিন মিনিটের বিরতির পর আমরা ঠিক এখান থেকেই শুরু করব, ফিরে আসছে ঠিক তিন মিনিট পর।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
তিন মিনিট পর। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। পলি রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে, জেভিএসবির যাবতীয় কন্টেন্ট প্রুফ, এবং একই সাথে আপনারা যদি পলিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওকে, আমরা ফিরে যাচ্ছি আবারও পলির কাছে। জি পলি, তারপর
যখন বাসা থেকে বিয়ের আলোচনা শুরু হয়, আমার তো পছন্দই না যে না আমি তো একজনকে পছন্দ করছি। তো এর মাঝখানে এখানে ছোট্ট একটাই আমি বলতে চাচ্ছি, সেটা হলো আমার আমার আব্বু যখন এর মাঝখানে স্ট্রোক করে,
ব্রেন স্ট্রোক
না হার্ট স্ট্রোক,
হার্ট অ্যাটাক
বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ, করে করার পরে আমাদের বিজনেস ছিল যে বয়লার, যে ফার্ম, ওটার বিজনেস ছিল। ওইটা বিজনেসে যখন আমার আব্বু মানে আনতে যায় যে বা ফার্মে যে এগুলো সাবার থেকেই করতো, তো ওইখানে যখন যায়, যাওয়ার পর আমার আব্বুর মানে টাকা পয়সা এগুলো চিন্তাই করার পরে উনি অসুস্থ হয়ে যান,
তারপরে উনি হার্ট অ্যাটাক করেন।
হ্যাঁ, তার মাঝখানে আমাদের একটু মানে পারিবারিক ভাবে একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, যেটা আর কি উনি জানতো, আসা যাওয়া করতো সবকিছু। এই বিষয় নিয়ে আদার্স অনেক কিছু নিয়ে আমার আব্বু আম্মুর সাথে একটু এক পর্যায়ে ঝগড়া হয়। তো যখন আমি ইন্টার পরীক্ষা ফাইনাল পরীক্ষার টেস্ট পরীক্ষার কি শেষ, ঠিক আছে, যখন ফাইনাল আমি দিব তখন আমি এসএসসি তে 2003 2005 কথা বলতেছি, এটা আমি 2005 প্রায় যখন আমি এইচএসসি পরীক্ষা দিব, আমার আম্মু আব্বুর সাথে যখন একটু ঝগড়া হয়, আমি আবার আমার আম্মুকে নিয়ে রাগ করে চলে যাই আমার নানুর বাসায়। চলে যাওয়ার পরে তখন আবার এই স্যার আমার আব্বুর যে আমি একা আব্বু আছে তো এটার জন্য আমার নানুর বাসায় যায়। তো যাওয়ার পরে আম্মুকে যা বুঝায় আমাকে যা বুঝায় যাওয়াবার হয়েছে ফ্যামিলিতে একটু হয় তো এটা নিয়ে তুমি রাগ করে চলে আসছো কেন, তোমার আম্মুকে নিয়ে তুমি বাসায় যেও, আর তোমার সামনে পরীক্ষা, সামনে তুমি ফেই দিবা, পরীক্ষা দিবা, তোমার ফর্ম ফিল আপ কি এগুলো সবকিছু করতে হবে, তো তোমার যেতে হবে না। আমি স্কে হ্যাঁ যাবো, সমস্যা না, আব্বু যদি আসে, আব্বু যদি আমাকে এসে নিয়ে যা তাহলে আমি যাব। মানে এক ধরনের রাগ যে আমার আব্বু এসে নিয়ে যাবে। হ্যাঁ, আব্বু যখন আমাদের উপরে রাগ করলো, আম্মুর উপরে রাগ করলো, এভাবে আর কি। যখন এই কথাটা বলি বল কি, তাহলে তোমার তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তা তুমি কিভাবে কি করবা, তুমি জিত করে যে বসে আছো, আমি ঠিক আছে আমি যাব, কিভাবে কি করা যায়, তোমার কি ঠিক আছে তুমি কালকে যেও। তো যেদিন আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেদিন আবার এই ছিল, হরতাল ছিল। তো আমি সেদিন আমি তো গাড়ি বন্ধ থাকবে, কি করব, তা তার আগের দিন আমি ফোন দিই যে ভাইয়া তো আমার তো কালকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তো এখন কি করা যায়, তো আমি যদি একদিন আগে চলে আসি আমি বাসায় যাব না, আব্বু না আসলে আমি যাব না, আব্বু যদি আসে তাহলে আমি যাব। বলে কি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি তাহলে আমাদের বাসায় নিয়ে যাব, তুমি আমাদের বাসায় থেকো।
মানে আপনার প্রাইভেট টিউটর?
হ্যাঁ।
ওনার নাম কি ছিল?
ওনার নাম ছিল মাহবুব আলম ফাহিম।
ফাহিম,
তবে ওনার বাসায় সবাই রিপন নামে ডাকে।
ঠিক আছে, বলুন। তারপর?
তারপরে যখন আমি বিকালে ফোন দিলাম যে ভাইয়া আপনি কোথায় আছেন, আমি তো একা তো আমার যাওয়া সম্ভব না, এখন কিভাবে যাবো, আর আপনার বাসায় তো আমি কোনোদিন যাইনি, এভাবে তো আমার একা যাওয়া সম্ভব না, যদি আপনি না নিয়ে যান। তো বলে কি যে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তো মতিঝিল আসব। তখন ডেস্টিনি শুরু হয় 2000 সালে, যেটা মতিঝিল ওখানে একটা সেমিনার হয়, সেই সেমিনারে উনি আর কি ছিল আর কি। আমি রাত্রে গেলাম, আমার আম্মুকে বলে গেছি, আমি সত্যি কথা বলে গেছি, আমি আম্মুকে সব কথাই বলতাম, কোন জিনিস লুকাইতাম না। সো আম্মুকে বলছি আম্মু এমন এমন ভাইয়াতে বাসায় যাবো, রাত্রে থাকবো, সকালে আমি ফর্ম ফিল আপ করে আমি আবার চলে আসবো। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি ফোন দিয়ে যাই, তো উনি আবার রাত্রে তখন 10:11 প্রায়, রাস্তা পুরো নীরব, উনি আমাকে নিয়ে যায়। যখন আমি যাই উনি আস্তে আস্তে নিয়ে যাওয়ার পর উনি আবার থাকতো, উনার বলতো সবসময় যে উনি বোনের বাসায় থাকে, কিন্তু উনি বোনের বাসায় থাকতো না, উনি থাকতো একটা ব্যাচেলার রুমে, একা নিয়ে থাকতো, আলাদা একটা। তবে তিন রুমের বিশিষ্ট, তো দুই রুমে আরো ছেলেরা থাকতো, উনি একাই থাকতো, এক রুমে আলাদা থাকতো, ছোট একটা রুম। সো আমি এটা তো জানতাম না, আমি জানতাম যে উনার বোনের কাছেই থাকে। তো রাত্রে তখন 12 বাজে, উনি আমাকে নিয়ে যাচ্ছে। তো
আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনি যে ফর্ম ফিল আপের করার জন্য এইরকম যাকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন, আপনি পছন্দ করেন, কিন্তু সে আপনাকে তখন পর্যন্ত কোনো ওয়ার্ড দেয়নি, সেই মানুষটির বাসায় থেকে আপনি ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন, সেটা সম্ভব ছিল যদি আপনি আব্বুর বাসায় থাকতেন, থেকে জিনিসটা করতেন, শুধুমাত্র বাবার সাথে রাগারাগি হয়েছে, সেই জিত করে আপনি এইরকম একটা পথ বেছে নিয়েছেন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, ও কিন্তু প্রথম দিক থেকে একটা কথা বলেছে, আমি প্রচন্ড জেদি একটা মানুষ, আমি মেয়ে বলতে চাই না, অনেক সময় বলেন অনেকে জেদি মেয়ে, এটা বলতে চাই না, প্রচন্ড জেদি একটা মানুষ, এবং আমার যা জেদ ওঠে সেটা আমি শেষ পর্যন্ত নিবারণ করেই থামি। ও কিন্তু বাবার ওখানে থাকেনি, হ্যাঁ, থাকলো এমন একজন মানুষের কাছে পথ বেছে নিচ্ছে, যে মানুষটাকে সে ব্যক্তিগতভাবে পছন্দ করে, যার ব্যক্তিগত জীবন সম্পর্কে সে খুব একটা জানে না, তার সঙ্গে রাত কাটানো এবং তার পরের দিন সে ফর্ম ফিল আপ করে বাসায় আসবে। আপনার মা এটা পারমিশন কেন দিল?
আমি তো আম্মুকে বলছি যে তাদের বাসায় যাচ্ছি, তার ফ্যামিলির বাসায়,
ফ্যামিলি বাসায় থাকবে আপনি। তারপরও মা আমার মনে হয় তাহলে তো মা ওদের ফ্যামিলি কারোর সাথে কথা বলতে পারত।
আম্মু আমাকে খুব বিশ্বাস করতো, আর যেটা বললাম যে ও যে তখন যে স্যার ছিল, ও মানে আমাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা
ভালো করে মিশে
গিয়েছিল, খুব বিশ্বাস করতো যে না আসলে
মা খুব বিশ্বাস করতো,
হ্যাঁ, ছেলের মতো করে দেখতো, হ্যাঁ, ছেলের মতো করে
দেখতো,
সেই বিশ্বাস আর কি দিয়েছে যে হয়তো বা ঠিক আছে সমস্যা নেই।
ওকে ফাইন, তো তারপরে আপনি কি করলেন?
তারপরে যখন রাত 12 বাজে, আস্তে আস্তে যখন চাষার থেকে রিস্ক নিষ্কা নিল যে জামতলা যাবে। তো আমি জানি জোর বোনও তো জামতলায় থাকে, তো যখন যায় তখন আস্তে আস্তে রুমে ঢুকে তো আমাকে বলতেছি কি যখন গলির ভিতরে যাচ্ছি আমাকে বলে কি যে কোনো কথা বলবা না, আস্তে আস্তে টুক করে চলে আসবা। আমি কি কেন লুকায় যাবো, কেন টুক করে আমি চলে যাবো কেন, এটা আবার কেমন কথা? বলে কি আসলে তুমি একটু বেশি কথা বলো, তোমাকে বলছি আস্তে করে তুমি চলে আসবা, কোনো সাউন্ড করবা না। তখন আমার একটা মাইন্ড লাগলো, আমি তো তাকে বিশ্বাস করেছি, তো আমি কি যে এইভাবে যাবো আসতে করে, তা আমি আর আগে পারছি না, আমি কি না আমি যাবো না, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আমার এক ধরনের তখন ভয় কাজ করে চলে আসলো যে কোথায় নিয়ে যাচ্ছি, মনের বাসায় যাবে এভাবে লুকায় কেন? তা আমি কি সত্যি কথা বলেন তো ভাই, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে কি যে তোমাকে চলে আসতে বলছি, চলে আসো এত কথা বলতেছো কেন? আমি বলছি ঠিক আছে, উনি তো এরকম না, এতদিন ধরে এসএসসি মানে দুই বছর ধরে দেখতেছি, ওরকম তো খারাপ কোনো কিছু দেখিনি তাকে, ঠিক আছে চলেন। তো গেলাম, আস্তে করে দরজা খুললো, খুলে উনার রুমে আর কিচুন নিয়ে ঢুকলো। হ্যাঁ, উনার রুমে ঢুকেছে। তো আমি তো তখন আমার হাত পা কাঁপা শুরু করে দিল, এটা আমার কোথায় নিয়ে আসলো? আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এটা কোথায় নিয়ে আসলেন? বলো কি কথা বলো না, এত রাত্রে আশেপাশে মানুষ আছে। হ্যাঁ আমি রুমে, আমি রুমে মানে আপনি কি আপনার বোনের বাসায় থাকেন না? বলে কি না সমস্যা আছে। আমি সমস্যা মানে? বলকে আচ্ছা ঠিক আছে, এটা পার্সোনাল বিষয় আমার ফ্যামিলি, এর জন্য আমি বলতে চাইনি। তো আমি কি না ভাই এটা তো আপনি ঠিক করেন নাই, আমার খুব মাইন্ডেড লাগতেছে। বলে কি না তুমি চিন্তা করো না, আমি কি এক রুমে রাত্রে থাকবো, এটা কেমন কথা? বলে কি না সমস্যা নেই, তুমি শুয়ে পড়ো, আমি আছি এখানে আছি, চিন্তা করো না তুমি। তো এই কথাটা যখন বললো আমার তো আর মানে টেনশন ফিল করতেছি যে আমি কোথায় আসলাম। বারবার আমি তাকে একই প্রশ্ন করতেছি যে আপনি কেন বললেন না, আপনি এভাবে আমাকে নিয়ে আসলেন একটা ব্যাচেলার রুমে, তো বলতেছেন তুমি নিশ্চিন্তে থাকো। যখন এই কথাটা বললো তা আমার এক ধরনের তার প্রতি বিশ্বাস ছিল যে হয়তোবা হতে পারে। ঘুমানোর পর মানে তখন রাত প্রায় সে মধ্যরাতে হঠাৎ দেখি মানে আমার পাশে, তা আমার ঘুম ভেঙে যায়। আমার একটা অভ্যাস আছে যে মানে একটু টাচ লাগলে আমার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার? তা আমি উঠে বসলাম, বলছি কি আপনি এভাবে পাশে, এটা তো ঠিক না ভাইয়া। বলে কি ঠিক না মানে এটা কোন মানে বিষয় না। হ্যাঁ আমি এটা বিষয় না মানে এটা কেমন কথা বলতেছেন? বলে কি চুপ থাকো, কোনো কথা বলো না, আশেপাশে সবাই ব্যাচেলার।
আপনি যখন বাসাটাই ঢুকেছেন তখন আশেপাশের লোকজন বা আশেপাশে জমে যারা ছিল তারা কেউই নক করেনি, সবাই ঘুমেছিল?
ওনার কাছে তালা চাবি ছিল, ওভাবেই খুলেছে আর কি। যখন মানে এরকম কথাবার্তা হচ্ছে হওয়ার পরে তো মানে বলতেছে যে তুমি ভয় পাইতেছো কেন? তা আমি কি ভয় পাবো না, এটা কেমন কথা বলতেছেন, যে এটা তো ঠিক না ভাইয়া, প্লিজ আপনি সরেন, আমার এসব তো মানে আপনার উচিত হচ্ছে না। বলে কি যে আরে তুমি চুপ থাকো, কোনো কিছু না, তুমি মানে টেনশন করো না, মানে এরকম আমার সাথে এক পর্যায়ে মানে তার সাথে আমার কিছু আর কি।
অনেক কিছু মানে বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যে অনৈতিক সম্পর্ক হয়ে যায়, আপনার সেখানে কোনো মত ছিল না কিন্তু তার জোরাজুরিতে যে কোনো ভাবে হোক এই ঘটনাটা ঘটে যায়। এটা আপনার কলেজে অ্যাডমিশনের সময়ের ঘটনা, তাই তো? তারপর কি হলো?
তারপরে যখন সকাল ভোর হয়ে যায় মানে আমি এক ধরনের আর কি যে এটা কি হয়ে গেল, মানে আমি আর নিজেকে আর কি টেনশন করতেছি যে এটা কি হয়ে গেল, যেটা আমি ভাবতে পারিনি বা যেটা আমার উচিত না, মানে এটা কি করে সম্ভব, মানে আমি খুব কান্নাকাটি করি আর কি। ঠিক আছে আমি আপনাকে ভালো লাগে বা আমি আপনাকে পছন্দ করি, কিন্তু তাই বলো যে এরকম কোনো কিছু আপনার সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি, না হওয়ার আগে এরকম কোনো কিছু, এটা আমি মেনে নিতে পারতেছি না। আগে তুমি নিশ্চিত থাকো বা তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো যে আমি তোমাকে মানে এই করবো না, ফেলবো না। তখন আমি বলতেছি কি যে তুমি এখন বের হবে না, তোমার কলেজে যেতে হবে 11টায়, তুমি এখন বের হো না। আমি কেন? বলে কি না সমস্যা আছে, বাইরে ওরা দেখলে সমস্যা আছে, কারণ এখানে সবাই আমাকে একটু অন্যরকম ভাবে দেখে, কারণ মেইলি যে ব্যাপারটা সেটা আমি দেখা গেছে এখানে ঢোকার নিষেধ করে দিয়েছি, এখন যদি আমার রুমে তারা দেখে তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তো সকাল 8টার দিকে বলে কি আমি একটু বাইরে যাচ্ছি, তো বাইরের থেকে ওনার রুমে তালা মেরে রেখে যায় আমাকে। প্রায় 2 ঘন্টা পরে আর কি আসে, তখন পুরো ফ্ল্যাটটাই কেউ ছিল না।
আমি জাস্ট একটা কোশ্চেন করছি এই অনুষ্ঠানের প্রয়োজনে, সেটা হচ্ছে আপনারা রাতের বেলা যে ধরনের একটা অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে গেলেন, এটা কি নিরাপদ একটা শারীরিক সম্পর্ক ছিল? নিরাপদ শারীরিক সম্পর্ক ছিল, তার মানে আমরা কি ধরে নিতে পারি ও আগে থেকেই ব্যাপারটাতে প্রিপেয়ার ছিল?
হয়তোবা আমি যা শুনেছি হয়তোবা সেরকম
সেভাবে সে প্রিপারেশন নিয়েছে, এটাও একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে, ও হয়তো এই ধরনের বিহেভের মধ্য দিয়ে যেত, লম্বা সময় গিয়েছে, আমরা অনুমান করতে পারি। আপনি যেটা বলছেন সেটাও ঠিক হতে পারে, বা ও এই ধরনের ব্যবহার হয়তো অনেকের সাথেই করেছে, যে কারণে হয়তোবা ওই ধরনের একটা প্রিপারেশন ওর
থাকা খুব সহজ ছিল, দুটোই হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। ওকে, হ্যাঁ বলুন। তারপর
তারপরে আমি কলেজে যাই, আমার কলেজে কাজ সারি, সারার পর আমি বিকালের ভিতরে আমি বাসায় চলে যাই। বাসায় যেয়ে আম্মু জিজ্ঞেস করে যে তুমি কি বাসায় গেছিলা? আমি না, মানে সংক্ষিপ্ত অ্যান্সার দিতেছি আমার আম্মুর সাথে যে তুমি কি ওখানে গিয়েছিলা, যে ফাইম দে বাসায় গিয়েছিলা। তো আমি এখন কি বলবো আমার আব্বুকে, আমি অ্যান্সারটা দিয়েছি খুব কষ্ট করে যে মিথ্যা কথা বলতে হচ্ছে। হ্যাঁ আম্মু, আম্মু আর কিছু জিজ্ঞেস করে নেই। পরে এভাবে যাই হোক, আমার যে স্যার বা ভাইয়া উনি বাসায় যায় আব্বুকে বুঝায়, বুঝানোর পরে পরে আব্বু বাসায় যায়, বাসায় যায় আমাদেরকে নিয়ে আসে বাসায়। তো যখন ওনার সাথে আমার একটা শারীরিক সম্বন্ধ হয়ে গেল, তার প্রতি আমার আরো বেশি আগ্রহ লেগে গেছে, যেহেতু তার সাথে আমার হয়েছে তাকেই আমার বিয়ে করতে হবে।
আপনার ভিতরে এই ধরনের একটা চিন্তা কাজ করলো,
আরেকটা জিদ কাজ করলো, তাকে আমি যেভাবে হোক যে করে হোক আমি তাকে বিয়ে করব। কারণ তা আমি অন্য কারোর সঙ্গে যে আমি এরকম একটা মানে করব সেটা আমার দ্বারা সম্ভব না।
ওকে,
যখন আসা যাওয়া করে আসতে যেত শুধু একটাই কারণ, ওই যে বললাম তার একটা প্রবলেম ছিল টাকা, টাকার কোনো প্রবলেম হইলে আমার কাছে আসতো। তো আমি তখন বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি যে মানে টাকার নেশাটা তার খুব বেশি ছিল। তখন আমি বুঝতাম মানুষের প্রবলেম থাকতেই পারে, নিত দিয়ে দিত এরকম। তো দেখা গেছে কিছুদিন পর পরই বলে যে চলো আমার বাসা চলো। তার মানে কি না আমি বাসা যাবো না, জিদ করতো বা রাগ করতো যে কেন যাবো না, বাসা যাবা, তুমি ওকে ভালোবাসো না, পছন্দ করো না? আমি কি হ্যাঁ, আমি কি না আপনার সঙ্গে আমার মানে বিয়ের কোনো কিছু না হলে আমি আপনার বাসায় যাবো না। দেখা গেছে যে কোনো অজুহাত নিয়ে বাসায় আমাকে ডাকতো, যখন বাসায় কেউ থাকতো না বা বলতো যে আজকে তোমার নোট দিতে হবে বা তুমি এই জিনিসটা নিয়ে আসো বা আমার এটা প্রয়োজন আছে, এরকম করে আর কি বাসায় ম্যাচে আর কি ডাক দিত।
এবং আপনাদের মধ্যে এই ধরনের অনেক কিছু সম্পর্ক হতো? ওকে,
মাঝে মাঝে আর কি হতো। তো ওর একটা মামাতো ভাই ছিল, উনি আর কি একদিন আমার সাথে পরিচয় হয়, পরিচয় করা। তো ওনার মামাতো ভাই আর কি সবকিছু জানে এবং আমার মুখে শুনে প্লাস সবকিছু খুলে দিয়েছে বা ব্যাপারটা জানে যে ওর সঙ্গে আমার একটা আন্তরিকতা আছে প্লাস এরকম রিলেশন আছে। এভাবে চলতে থাকে ইন্টার পরীক্ষা, যখন ফাইনাল পরীক্ষা দিই মানে এরকম আর কি, মানে পড়াশোনার দিকে আমার একটা ধরনের মনোযোগ চলে যাচ্ছে, ওনার প্রতি মনোযোগ আমার আস্তে আস্তে আগে বাড়ছে। ফাইনাল পরীক্ষাটা দেওয়ার পরে আমার একটু প্রবলেম ছিল, মানে ইংরেজিতে একটু উইক ছিলাম আমি, তো ইংরেজিতে আমার পয়েন্টটা কম আসে। ঢাকায় যখনই হয় আমার আব্বু এবং আমার আম্মু কিভাবে জানি, মানে ওই যে বিয়ের বিষয়টা যে আমার আত্মীয়দের সাথে একটা বিয়ে দিবে যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, এটার কি নিয়ে আলোচনা আবার ফের শুরু হয়। আমি তো এখানে বিয়ে বসবো না, আমার আম্মুকে আমি বলেছি যে এরকম এরকম আমি স্যারকে পছন্দ করি এবং উনিও আমাকে পছন্দ করে, আমি অন্য কোথাও বিয়ে বসবো। তা আব্বু বিষয়টা মেনে নেয় না, বলে কি যে কি যাকে আমি এত বিশ্বাস করলাম, যাকে বিশ্বাস করে আমার বাসায় আসার জন্য করলাম না, এটা আমি তো গ্রামের কোন ছেলের কাছে বিয়ে দিব না, সম্ভব না। আমার আব্বুর সাথে আমি খুব রাগারাগি করি, কানাকাটি করি যে আমাকে এখানে বিয়ে না বসলে আমার পক্ষে সম্ভব না, অন্য কোথাও বিয়ে বসে। তখন মানে ওর আসা বন্ধ, বাসায় আসা বন্ধ, স্যারের আম্মুকে বলে দিয়েছে যে তুমি স্যারকে বলবা যেন আমার বাসায় না আসে, আমি এটা পছন্দ করি না। আমার তো আরেক ধরনের আরেক জিদ উঠলো যে কেন আসতে দিবে না কেন, এই নিয়ে আমার বাবার সাথে অনেক তর্ক বিতর্ক করি। একদিন আমার বাসায় আসে, তো বিয়ের বিষয়টা নিয়ে আলোচনা হয়। স্যারকে দেখে তো আমার আব্বু এমনি মনের ভিতরে এক ধরনের রাগ জমে আছে, যাকে আমি এত বিলিভ করলাম সে আমার মেয়ের সাথে রিলেশন করলো যেটা আমার সম্ভব না, এটা তো তার তো বাসায় আসা সম্ভব না। তা আমার আম্মু তাকে বলতে পারে নাই যে বাবা তুমি এসো না, কিভাবে বলে। তো সেদিন যখন আসে, তো বিয়ের বিষয় নিয়ে যখন আমার আম্মু কথাটা তুলে আমার আব্বুর সাথে, তো এক পর্যায়ে আমার সাথে তর্ক বিতর্ক হয়, আমি কান্নাকাটি করতেছি যে না আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে বসবো না। আমার আব্বু আর কি আমার মানে হাত তুলবে এরকম একটা অবস্থা। যখন হাত তুলে আসে তখন ও যে ভাইয়া ফাহিম, ও আবার দৌড়ে যায়, আপনি কত বড় সাহস, আপনি মেয়েকে মেয়ের উপরে হাত তুলতে যাচ্ছেন, আপনি এত বড় সাহস কেন? আমার আব্বুকে বলতেছে আপনি একটা ননসেন্স, আপনি একটা ইডিয়েট, কেন আপনি যে মেয়ে বড় হয়েছেন হাত তুলবেন কেন? আমার আব্বু বলতেছে কি আমার মেয়েকে উপরে আমি হাত তুলবো না কি করবো, এটা আমার পার্সোনাল ব্যাপার, আপনি বলার কে? তখন আর কি বলতেছে আমি বলার কে, মানে হ্যাঁ না এটা তো ই না, বলছি আপনি আমাকে ইডিয়েট বললেন, আপনি আমাকে ননসেন্স বললেন, আপনার সাহস তো কম না, আপনি এখানে বলার কে? আমার মেয়েকে আমি শাসন করতেছি। হ্যাঁ,
তখন কি ফাহিম বাসার ভিতরেই ছিল?
হ্যাঁ, বাসা আমার বাসায় ছিল,
বাসায় থাকা অবস্থায় আপনার সঙ্গে ধরনের শাসন করছে। ওকে, আর ফাহিম তখন কি কারণে বাসার ভিতরে ছিল?
বাসার ভিতরে ছিল, আসছে আমার সাথে দেখা করতে,
দেখা করতে এসছে সেই সময় ঘটনাটা ঘটছে, যখন অলরেডি সবাই জেনে গেছে আপনার পরিবারে যে আপনি ফাহিমকে বিয়ে করতে চান। ওকে, তারপর
আসে আসার পরে চলে যায়, তখন রাগ করে চলে গেল,
রাগ করে চলে গেল ফাহিম।
ফাহিম চলে গেল।
ফাহিম যখন আপনার বাবাকে নানসেন্স বলছিল, ইডিয়েট বলছিল, তখন আপনার রোলটা কি ছিল, আপনি কি বলছিলেন, আপনি কি করেছিলেন? চুপ হয়েছিলেন। তারপর
যখন চলে যায়, চলে যাওয়ার পরে তা আমি পরের দিন দেখা গেছে তার কোচিং সেন্টারে বা তার রুমে গেলাম যে এখন কি করবো, যেহেতু আব্বা আমি করতে পারছে না, তো উনি তখন আর সাহস দিচ্ছে না যে কি করবো, মানে যেরকম কথা বলছে না যে চিন্তা করো না আমি আছি বা চলো আমরা বিয়ে করে নি, এরকম কোনো কিছু না।
আগে কি বলতো এটা?
না বলতো না,
আগে কখনো বলতো না, তখনও বলে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমরা ঠিক 12:06 ফিরে আসতে চাই। আমাদের সঙ্গে আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলার জন্য রয়েছে হচ্ছে পলি। পলিকে দেখার জন্য বা কোনো কমেন্টস করতে চাইলে, মন্তব্য করতে চাইলে, তাকে বা তার স্টোরি নিয়ে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
FM 89.2
মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে। কোটি মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং পলির জীবনের যে অপ্রিয় সত্য সেটা আজকে এখানে লাখো মানুষের সামনে উন্মোচিত হচ্ছে। যারা তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং যারা তার মতো করে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তার পর ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও যাচ্ছি পলির কাছে।
তোর বাসায় যখন যাই, মানে কোনোই ভরসা পাচ্ছিলাম না, যখন পাই না তখন এই নিয়ে আমার আব্বু আস বাসায় আলোচনা করে, আমার আম্মু আলোচনা করে যে যেহেতু মেয়ে পছন্দ করতেছে, দেখো তুমি চিন্তা ভাবনা করে। আব্বু বলতেছে কি যে না, আমার পক্ষে সম্ভব না, আমি এই বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করতে পারবো না, আমি এখানে রাজি না। আর যখন আমাদের বাসায় ডাক দিলাম, তা আমি তখন বললাম যে এই অবস্থা, আমার যখন বিয়ের কথাবার্তা চলতেছে, এখন আমি কি করব। বলে কি যে এখানে আমার কোনো মতামত নেই। আমি আজকে মতামত নাই মানে এটা কেমন কথা বলতেছো, তোমার সাথে আমার এত কিছু হয়ে গেল, এখন আমি বাসায় কি বলি, এখন আমি কি করব। বলে কি করবো মানে এটা তুমি ভালো জানো, মানে স্টার্ট আমাকে বললো এটা তুমি ভালো জানো। তো ওরা আবার এলাকার যারা ফ্রেন্ডরা ছিল, ফ্রেন্ডরা আবার আসা যাওয়া করতো। তো ওর ফ্রেন্ড একটা নাম ছিল আরিফ, উনি আবার আসা যাওয়া করতো। তো উনি যখন ব্যাপারটা জানতো বা বুঝতে পারছে যে আমি ওকে খুব ভালো একটা পছন্দ করি, তখন আমাকে বলে যে মা তুমি যে তাকে পছন্দ করো, তার ফ্যামিলি এত কিছু, মেয়ের ব্যাপারে কি জানো কোনো কিছু? আমি শিখি নাই বেশি তো আমি জানি না। বলে কি যে ওরা প্রভাবশালী এবং তাদের অনেক কিছুই বড়, বা কাউকে বলে না। ওর বাবা একজন ভালো একটা মানে মাতবর, যাকে বলে ওনার উপরে কোনো কিছু হয় না, কথাবার্তা বলতে পারে না, ওনারা যা বলবে তাই। ওর বড় ভাই একটা কমিশনার, ওর মা মেম্বারে দাঁড়াচ্ছে, আর ওর বাবা 2টা বিবাহ করেছে। উনি ছোট মার ঘরে ছেলে, এক ছেলে এক মেয়ে, তবে ওর মার সাথে বাবার কোন রিলেশন নেই, আলাদা থাকে ছোট খালার সাথে। আর সেই কারণে ছোট খালার মেয়েকে লালন পালন খুব বড় করেছে দেখে ওর মা চায় ছোট খালা ওর কাজিনের সাথে যাতে বিয়েটা হয়। এখন এটা তো মেনে নিবে না, আমি কি সেটা তো আর আমি জানি না। যদি মেনে না, যদি নাই নেয়, যদি ওনার যদি নাই থাকে আমার প্রতি, তাহলে আমার সাথে এরকম সম্পর্কটা কেন করলো? মানে আমার তো একটা লাইফের একটা মূল্য আছে, উনি তো ব্যক্তিগত ভাবে তাহলে আমার সাথে এভাবে মিশলো কেন? এটা তো আমি মেনে নিতে পারবো না, এটা তো আমার পক্ষে সম্ভব না। যে করে হোক, যেভাবে হোক, আমি ওকে বিয়ে করবই করবো। যখন এই কথাটা বলি তখন আসছে বাসায়, যখন আমার আব্বু না থাকতো আমার আম্মুকে যেভাবে ওকে আমি ম্যানেজ করছি যে আম্মু তুমি করো না, খুব ভালো শিক্ষিত ছেলে, তুমি ব্যাপারটা মেনে নাও। তা আম্মু বলছে কি যে তোমার আব্বু না মানলে তো আমার পক্ষে মানা সম্ভব না। তখন আমি আম্মুকে বলছি, মানে বলে দিলাম যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আম্মু তো তখন কান্নাঘাটি যে বিয়ে হয়ে গেছে মানে এটা কেমন কথা বলতেছো,
মানে এক ধাপ বাড়িয়ে আপনি বলে দিলেন মিথ্যা কথা,
মিথ্যা কথা, মিথ্যা আশ্রয় দিলাম যে যাতে আমার অন্য কোথাও যাতে বিয়ের কোনো কথা না বলে।
এদিক থেকে ফাহিম কি আপনার সঙ্গে বিয়ে হবে এরকম কোন কথাবার্তা বা কোন নিশ্চয়তা কি দিয়েছে?
না, তখন দেয়নি,
তখনও দেয়নি,
না তখনও দেয়নি।
তার ঊর্ধ্বে উঠে আপনি আপনার ফ্যামিলিকে ধরনের নিশ্চয়তা দিয়ে দিয়েছেন?
দিয়ে দিয়েছি যে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আব্বুকে এখন কিছু বলবো না, এটা তুমি জানো, মানে তুমি ব্যাপারটা জেনে রাখো। এর মধ্যে আমার চিন্তা হলো যেহেতু আম্মুকে বলেছি আর আমার মানে ফাহিমের প্রতি এক ধরনের বিশ্বাস ছিল যে মানে হয়তো বা সে আমাকে মানে ঠকাবে না, যেহেতু আমি ফাহিম আসলে তুমি কোনো কিছু বলো না বা কোনো রাগারাগি করো না। আমি আবার বলেছি যে আমি আম্মুকে বলে দিয়েছি যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। কেন বলছো এই কথাটা? মানে এক ধরনের উত্তেজনা, মানে এই বিষয়টা তুমি বুঝবা, আমি এই বিষয়ে আমাকে যাতে কেউ না ই করে, ফোর্স যাতে না করে। যখন এই কথাটা বলে আমি যে ঠিক আছে এটা আমি বুঝবো, কিন্তু কিভাবে কি করবা, যা কিছু করার এটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার আব্বু তো বেশ বিষয়টা জানে না। তো বলছে কি আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আসা যাওয়া করে তো আমি এক পর্যায়ে বললাম যে আপনি নাকি আরিফ ভাই এই বিষয়ে বলছে এটা কি সত্যি? তাও বলে কি যে হ্যাঁ সত্যি। আমি বলছি ঠিক আছে, এটা ফ্যামিলি ব্যক্তিগত ব্যাপারটা হতেই পারে, এই বিষয় নিয়ে আমি মাথা ঘামাইনি। তো আমার একটাই চিন্তা, যখন আমার আব্বু বুঝতে পারে যে আমার আব্বু বলে কি তাহলে আমি আর নারায়ণগঞ্জ থাকবো না, আমি ঢাকায় চলে আসবো। যখন এই চিন্তা ভাবনা নেয় তখন 2006 এটা 2006 আমি ঢাকায় চলে যাই। পরের বছর ঢাকায় যখন চলে আসি আবার সে লালবাগে চলে আসি আমাদের বাড়ির এখানে। তো ওখানে না লালবাগে যখন ই হই সেটেল হই, সেটেল হওয়ার পরে তো ফাইভ আসতো যেত, মানে এই দিকটা ভালো ছিল যে একটা শোনা যে তার সাথে আমি এরকম করেছি, যেহেতু এরকম একটা জড়ায় যাচ্ছে বা আমাকে নিয়ে তাকে আমি সরে যাব, এই দিকটা আবারই ছিল যে না এই জিনিসটা করতো না, মানে সবসময় আমার পাশে থাকতো। যখন আমি চলে আসি ঢাকায় তো ঢাকায় তখন আসে, তখন কলেজ গেটে যে ইউনিভার্সিটি হোটেল ম্যানেজমেন্ট সেখানে ভর্তি হয়। যখন ভর্তি হয় তখন বলে কি যে আমি যে ভর্তি হব, এখন ভর্তি হওয়ার বিষয়টা আমার বা আব্বার কাছ থেকে টাকা পয়সা আনছিলাম, কিন্তু দেখা গেছে আমি ওটা ই করে ফেলি, এখন আমার কিছু টাকা পয়সা লাগবো, বাসার থেকে তোমার আম্মুর কাছ থেকে ব্যবস্থা করে দাও। তো আমি আম্মুকে বলে ব্যবস্থা করে দিই। আম্মু তো জানতো যে ওর সাথে আমার বিয়ে হয়েছে বা ও আমার হাজবেন্ড। তো এভাবে আর কি চলতে 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 ঢাকা আসার পর সবাই জিজ্ঞেস করতো যে এটা কি হয়, তা আমার আম্মু বলতো যে এটা তো আমার মির জামাই।
এবং আপনার মা যখন জানলো যে আপনি তাকে বিয়ে করেছেন আপনার হাজবেন্ড, তখন কি ফাহিমের সঙ্গে সে কথা বলেছে এই সময়টাতে?
এই সময়টাতে হ্যাঁ কথা বলেছিল, মাঝখানে কথা
বলেছিল, তাকে জিজ্ঞেস করেনি যে তুমি ওর মেয়েকে বিয়ে করেছো কিনা?
যখন ঢাকা আসার আগে জিজ্ঞেস করেছে, মাঝখানে যেটা আমি বলতে পারলাম না, ওর মামাতো ভাই আরো যখন একদিন যায় তো জিজ্ঞেস করেছিল যে আমার মেয়ে বলতেছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়ে গেছে, এটা কি সত্যি? ওর কিছু বলতেছে না। তো আমি তো মানে খুব ই করতেছি, দূরের থেকে রিকোয়েস্ট করতেছি যে প্লিজ মানে না করবো না, নাহলে আমি পুরো মিথ্যাবাদী হয়ে যাব। দূরের থেকে ইশারায় যখন দেখাচ্ছি যে যাতে ও না যাতে না করে, যদি হ্যাঁ বলে তো বলে কি যে হ্যাঁ আপনি মেয়ে যা বলেছে সত্যি,
তখন সে স্বীকার গিয়েছে সত্যি। অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে, একটা কথা আছে দুজনেই সমান অপরাধী। যাই হোক, ফাহিম আপনি তাকে লাভ করেন কি করেন না সেটা পরিষ্কার না, কিন্তু আপনি যে তার অন্যায়গুলো সহ্য করে যাচ্ছেন একের পর এক, সেই অর্থে আপনিও একজন সমান অপরাধী। ঠিক আছে বলুন, তারপর আপনার মা যেটা করতো সব জায়গায় পরিচয় করে দিত যেমন মেয়ের জামাই।
আমার মেয়ের জামাই, তো যেহেতু মেয়ের জামাই সে আসতো, ওভাবেই দেখা গেছে হাজবেন্ড ওয়াইফের মতো তার সাথে আমার কথাবার্তা বা চলাচল বা ওরকম ভাবেই উঠা বসা। এইভাবে আসা যাওয়া চলতে 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 আমার আব্বু যখন নারায়ণগঞ্জ থাকতি, যে প্রাইভেট কোম্পানিতে যে আমার আব্বু যে জব করতো, নারায়ণগঞ্জ থাকতি আমার আব্বুর ই পরে যে চলে গেল উনি চট্টগ্রাম।
তখন আপনার আব্বু জানে না?
না জানে না। আম্মুকে বলছি যে আম্মা যেভাবে হোক আমি আব্বুকে ব্যাপারটা বলবো, এখন বলো না যেহেতু গোপনীয়, ওর ফ্যামিলিকে এখন জানাই নাই, তুমি তো আমার আম্মু, তুমি ব্যাপারটা জেনে রাখো, ওর ফ্যামিলিকেও জানাক, তখন আব্বুকে জানাবো, উভয় মিলমিশে তখন একটা ব্যবস্থা হবে, এখন আব্বুকে কোনো কিছু বলার প্রয়োজন নাই। তা আম্মুকে যখন বুঝাই বললাম, তা আম্মু বলছে কি এটাই ভালো হবে, ওর ফ্যামিলিকে বলো যেভাবে হোক আসার জন্য। যখন ঢাকায় চলে যায় আব্বু তখন চট্টগ্রাম থাকে, তো আমাদের মানে আমাদের এলাকা ভিত্তিক উনি আর কি এক ধরনের মানে আগে থেকেই মানে সবাই চিনত সালে, মানে আমাদের রহমতগঞ্জে সবাই চিনত যে সালে গুন্ডা নামে চিনত, পরবর্তীতে ভালো হয়ে গেছে উনি। তো উনি আবার আমাদের দূর সম্পর্কের আঙ্কিল হয়, উনি আবার চাচার সাথে এক পর্যায়ে মানে ভালো একটা কথাবার্তা হয়। তো ফাইভ তখন আমাকে বলছে, তখন আমি আমি বলতেছি যেহেতু তোমরা বিয়ে করে নিছো, তোমরা এখন একটা ব্যবস্থা করো, এভাবে আর কতদিন তোমরা চলবে, বা আমি কতদিন আমার হাজবেন্ডের কাছে আমি লুকায় রাখবো, এটা তো ঠিক না, একদিন না একদিন ব্যাপারটা তো তার কানে যাবে, আর যখন যাবে তখন আমি কি জবাব দিব। যখন এই কথাটা বলে বলার পরে বলে কি যে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি, আপনি চিন্তা করবেন না, কি করা যায়। যখন চাচা আসা যাওয়া করতো আমাদের বাসা মাঝে মাঝে, তখন আমি চাচাকে বললাম চাচা এখন যেহেতু ঢাকায় আসছি, এখন আমার কিছু একটা করা দরকার, কি করা যায়। বলকে তুমি কি কোচিং সেন্টারে স্টুডেন্ট পড়াইতে পারবো? আমি বলছি হ্যাঁ পারবো। বলকে আছে তো যে উর্দু রোডের এখানে একটা কোচিং সেন্টার ছিল, ওই কোচিং সেন্টারে বাচ্চাদের আর কি পড়ানোর জন্য জয়েন করি। যখন জয়েন করি তখন ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট ছিল। তো একদিন চাচা যখন আসে তো সেদিন আমার আব্বুও থাকে, তো বাড়িওয়ালা আর কি যখন ফাইম আসা যাওয়া করতো, তো বাড়িওয়ালা ওই বাড়িতে ফ্ল্যাটের যে মালিক উনি তো জানতো যে আম্মু পরিচয় দিয়েছে, যেহেতু একটা ছেলে আসা যাওয়া করে এভাবে সে কে, তো জিজ্ঞেস করছিল যে আমার মেয়ের হাজবেন্ড হয়। তো একদিন আর কি বাড়িওয়ালার সাথে আব্বুর সাথে কথাবার্তা হয়, তো বলে যে হ্যাঁ আপনার মেয়ের জামাই তো আসা যাওয়া করে। তখন আব্বু তো মেয়ের জামাই, আমার আব্বু তো তখন কোনো কিছু তাকে বলে নাই, বাসায় আসে তখন চাচা ছিল, আম্মুকে ডাক দিছে, রুমার আম্মু এখানে আসো। আম্মু আসছে, কি হয়েছে? বলে কি আমি একটা কথা শুনলাম। এটা কি শুনলাম? বলে কি? বলে কি বাড়িওয়ালা ভাই বললো যে মেয়ের জামাই আসে। কে আসে? আমার মেয়ের জামাই কে? কে সে? আমার মেয়ের জামাইটা কে? যখন হওয়ার পরে মানে আম্মু তাকা দিছে, আমার আঙ্কেলও চুপ, আমিও মানে চুপ, মানে অ্যান্সারটা কি দেওয়া যায় সেই মুহূর্তে। তখন আব্বু পানি খাচ্ছিল, গ্লাসে পানি খাবে। এই মুহূর্তে আম্মু বলে কি যা আবার হয়ে গেছে, তুমি রাগ করো না, মেয়ে আর কি ফাহিমের সাথে ওরা মানে আমি আর ব্যাপারটা লুকাতে পারতেছি না, আমার পক্ষে সম্ভব না, তুমি কি করবা না করবা এখন আমি কিছু বলতে পারবো না, ওরা ওরা বিয়ে করে নিছে নিজের।
আপনার মা এটা বলে দিল?
হ্যাঁ, আমাকে বলছে ওরা নিজেরা বিয়ে করে নিছে। যখন এই কথাটা বলে বলার পর আমার আব্বু তো হাতের থেকে গ্লাস ফেলে দিল, কান্নায় ভেঙে গেল। তো আমার বাবার কান্না দেখা আমারও এক পর্যায়ে চোখে পানি চলে আসে, যে আসলে যে আমি অন্যায়টা করছি, আসলে এটা ঠিক করি না। আমার বাবা মা এত আমার আব্বু মানে কোনো সময় আমার কোনো সময় কষ্ট দেয়নি, মানে এত আদর করতো আমার বাবা যে আসলে মনে হয় তাকে কষ্টটা দিলাম বা এখনো দিচ্ছি, কি করা যায়।
আমি জানি না আপনার থিংকিংটা কি কাজ করছে, যে ছেলেটা আপনাকে এখন পর্যন্ত ধরনের কোনো ওয়ার্ড দেয়নি যে তাকে আপনাকে নিয়ে ঘর সংসার করবে, সেই ছেলেটাকে আপনি আপনার জেদের বশবর্তী হোক বা যাই হোক না কেন আপনার ফ্যামিলিতে পরিচয় করিয়ে দিলেন, যাতে আপনার ফ্যামিলি অন্য কোথাও আপনাকে বিয়ে না দেয়, যে আপনি তাকে বিয়ে করেছেন এবং এটা আপনার বাবার কাছেও মোটামুটি এস্টাবলিশ হয়ে গেল, ফ্যামিলির চারপাশের মানুষজনের কাছেও এস্টাবলিশ হয়ে গেল। আপনার মাথায় কি একবারও চিন্তাটা কাজ করছিল না যে এই ছেলেটা তারপরে যদি পল্টি নেয়, পল্টি শব্দটা নিশ্চয়ই বোঝেন, কি ধরনের একটা বিপদে আপনি পড়তে পারেন?
সেটা তো আমি তাকে সবসময় চাপ দিতাম যে চলো বিয়ে করে নেই, বিয়ে করে নেই। বলে কি জানে এখন আমার পক্ষে সম্ভব না, এটা পরবর্তীতে আমি দেখবো, আমি এখন এস্টাবলিশ না, আমি এখন করবো না, তবে তুমি নিশ্চিত থাকো, ভরসা রাখো,
ভরসা রাখো আমি তোমাকে বিয়ে করবো। ওকে ফাইন, তারপরে কি হলো? আর বাবাই যখন
হ্যাঁ আমার আব্বু বলে কি এটা আমি মেনে নাই, মেনে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো করো গা, আমি এর মধ্যে নাই, আমার সঙ্গে আর তোমাদের সাথে কোনো যোগাযোগ আর থাকবে না।
একটাই মেয়ে ছিলেন?
একটাই মেয়ে ছিলাম আমি।
এফ এর সন্তান?
হ্যাঁ। আমার আব্বু বলে কি খুব কান্নাকাটি করছে যে এই মেয়েকে আমি আশা করছি জীবনে আমি সন্তান নিয়ে নেই, যে একটা ছেলের কোনো আশা করি নাই, যে ভবিষ্যতে যখন আমি বয়স হবে আমি বুড়ো হয়ে যাব, যে আমার যে একটা সাপোর্ট দরকার সে চিন্তা না করে মেয়ের উপরে ভরসা করেছিলাম, আমার মেয়ে এরকম একটা কাজ করবে, আমার এত আশা ভরসা, আমার আত্মীয় স্বজন কিভাবে কি আমি করি, আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানে মানুষ, ওরকম ভাবে আমি তাকে রাখি না, যখন যেটা প্রয়োজন দু টাকা জিনিস দিয়ে না হোক এক টাকা দিয়ে তার পূরণ করি, আমার মেয়ে এত কষ্ট দিল। আমার মাকে বলছে তুমি এত কিছু জানার পর তুমি আমার কাছে লুকাইলা, আমি আমি ব্যথা কষ্ট আমি কার কাছে বলবো, হ্যাঁ তোমাদের সাথে আর আমার কোনো যোগাযোগ থাকবে না, হ্যাঁ আজকে পর থেকে তোমাদের সাথে আর আমার কোনোই থাকবে না। যেহেতু সেই মুহূর্তে আঙ্কেল উপস্থিত ছিল, চাচা তখন বুঝাইছে যে দেখো বাবা যা হবার হয়েছে, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর কাছে, হয়তো বা তাদের এরকম ছিল, এটা তুমি কি করবো যেগো আব্বু বললো কি না। তখন আমার চাচা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা বললো যে তোমরা যে বিয়ে করেছো তোমাদের কাগজ আছে, বিয়ে কাবিন করলে তো একটা কাগজ থাকে, হ্যাঁ, যেটা বলে সেটা কোথায়? তা আমি আর কি বলবো, মানে তখন আমি উত্তর দিতে পারতেছি না, আমি কি হ্যাঁ আছে, মানে কাজী অফিস আছে, এখনো তোলা হয়নি। তোলা হয়নি মানে এটা কোন কোথায় কাজী অফিস, কোন জায়গায় তোমরা বিয়ে করেছো? আমি কি তা তো জানি না, বাসায় কাজী আম ছিল তখন আর কি বিয়ে হয়। কে ছিল? মামাতো ভাই ছিল, আমার মামাতো ভাইয়ের নাম বাবু, আমার বাবু ছিল, ওর ফ্রেন্ড ছিল, বলে কি যে তাহলে তো তুমি ফাইম কে বলো কাগজটা আনার জন্য, কাগজটা দেখবো তোমরা যে কাবিন করেছো সে কাগজটা দেখবো। সে আরেক ঝামেলা। তখন আমি ফাইনকে ফোন দিলাম যে এমন এমন বাসার ব্যাপারটা আপু জেনে গেছে, এখন কাগজ চাচ্ছে, কি করবো এখন? সে বলতেছে যে এখন আমার পক্ষে সম্ভব না, এখন তুমি কি করবো এটা তুমি ভালো বোঝো। যখন বলছে, বলার পরে এখন আমি মানে আরেকটা মানসিক চাপে পড়ে গেলাম যে এখন আমি বাসায় কি বলি। আমার আব্বু তখন পরের দিন চলে গেছে, তখন ওই বাড়ি থেকে ফ্ল্যাটটা আমরা চেঞ্জ করে ফেলি, যখন যেহেতু এই ব্যাপারটা বাসার আশেপাশে কিছু মানুষ জানতে পারতেছে, এটা মানে মানসম্মানের বিষয়। চলে গিয়ে তখন আমি ডাক দিলাম ফাইমকে, আমি কি শুনো যেহেতু এখন কাগজ যেহেতু আমাদের নাই, তাহলে একটা কাজ করতে পারি, সেটা হলো তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে মনে হয় সমস্যাটা হয় না, তুমি তো এখানে ম্যাচেই থাকো, টাকা দাও সবকিছু করো, তাহলে আমরা একটা কাজ করি, রুম নি, আমরা একসাথে থাকি, আমি কিছুটা বেয়ার করবো, তুমিও কিছুটা বেয়ার করো।
আপনি এইভাবে ফাইমকে বললেন?
হ্যাঁ, ফাইমকে তখন আমি বললাম।
ওকে,
যখন বললাম, বলার পর বলে কি ঠিক আছে,
রাজি হয়ে গেল।
হ্যাঁ, রাজি হয়ে গেল। তখন আমাদের এলাকায় ওইখানে একটা ফ্ল্যাট নেওয়া হয়, তিন রুমের ফ্ল্যাট, আম্মু থাকে এক রুমে, আরেক রুমে ও চলে আসে ওর সবকিছু জিনিসপত্র নিয়ে, বই খাতা এবং আদার্স সবকিছু নিয়ে আসে, আর আরেক রুম ছিল খালি।
আপনার বাবা চলে গেল আপনাদেরকে ছেড়ে?
হ্যাঁ, চলে গেল। বাবাকে তখন বুঝায় টুঝায় বললাম কাগজের যেটা বিষয়, ও বলছে যেহেতু আমি চলে আসছি আপনারা কাগজের কোনো চিন্তা করেন না, ঠিক আছে, যেহেতু আমি আছি আপনার মেয়ের সাথে, যেহেতু আছি আপনার কাগজ দিয়ে কি করবেন?
ফাহিমিটা বলল,
হ্যাঁ, কাগজ দিয়ে কি করবেন, আমি তো আসছি আপনাদের সাথে আছি, ওটারই আপনি নিশ্চিত থাকেন, ওটা আমরা পরে ওটা আমরা উঠাবো, আমি আছি চিন্তা করেন না। যখন আব্বু জানলো, আসার পরে একদিন দেখে ফাহিম বাসায়, আব্বু তো পুরো রাগ, খুব আব্বু বলছে কেন আসছো, বলে কি যেহেতু ওরা কি করছে, ওরা এখন একসাথে থাকতেছে, এটা তুমি আর ই করো না, থাক ওরা যেভাবে সুখে হোক, সমস্যা নেই। তো আমার ফ্যামিলি আদার্স যারা থাকে আস্তে আস্তে সবাই জানে যে অ্যাকচুয়ালি ফাহিম আমার হাজবেন্ড,
এবং সবাই এটা মেনে নিল। তখনও আপনাদের মধ্যে কোনো
আমার আব্বু মেনে নেয়নি,
মেনে নেয়নি কিন্তু আপনাদের সঙ্গে থাকে, সে
আমাদের সঙ্গে আছে,
সঙ্গে আছে কিন্তু মানছে না,
মানছে না। আব্বু তো মাঝে সাঝে আসে, আম্মুকে যতটুকু খরচ দেওয়ার দেয় চলে যায়।
কোথায় থাকে উনি সেই সময়?
চট্টগ্রাম,
চিটাগাংয়ে থাকে। চিটাগাংয়ে থেকে কি করে?
প্রাইভেট একটা
কোম্পানিতে চাকরি করছিল। এবং ওই সময়টাতে আপনার ফ্যামিলির আশেপাশের লোকজন, চতুর্পাশের লোকজন জেনে গিয়েছে যে আপনি ম্যারিড? ফাহিমের পরিবার জানতো
না? ও ফ্যামিলি বলছে কি আমি এখন জানাবো না, আমার ফ্যামিলি এখন জানাইলে সমস্যা আছে, এখন কেউ জানাইতে পারবে না, বা আমার ফ্যামিলির বিষয়ে এখন আপনারা কোনো কথা বলবেন না, এটা আমি যেভাবে রুমার যেহেতু সমস্যা হচ্ছে, আপনারা যেহেতু চাপ দিচ্ছেন সেজন্য আমি আছি, কিন্তু আমার ফ্যামিলিকে এখন জানাইতে পারবো না আমার পড়াশোনা শেষ না হওয়ার পর্যন্ত।
ফাইন, তারপর?
তো যেহেতু আম্মুর একটা চিন্তা, যেহেতু এখানে ওরা বিয়ে করে নিয়েছে, তাহলে ওনাদের আর কি বলবো, আমার আম্মু একটু সহজ সরল ছিল, যে যাই বলতো সেটা আর কি বিশ্বাস করতো বা মেনে নিত, যেহেতু আমাদের সঙ্গেই আছে, সঙ্গেই আছে, থাকার পরে এভাবে চলে, আমি একটা স্টুডেন্ট আর কি পড়াইতাম, আর ও আর কি করে বাসার থেকে, ওর বাসার থেকে বাবা মা খরচ দিত, এরকম তেমন মাঝে সাঝে ওর বন্ধুরা আসতো, আস্তে আস্তে ফ্রেন্ডদেরকে জানাইতে থাকে যে রুমাকে, রুমার সাথে বিয়ে হবে বা রুমার সাথে একটা রিলেশন আছে ওর, এখানে থাকে। কিন্তু ও একটাই কি রাজনীতি করতো, তো পড়াশোনার পাশাপাশি তো এখানে আসা যাওয়া করতো, তো মোবাইলে যখন কোন ফোন টোন আসতো বা রিসিভ করতো দিত না আমাকে, তো মানে এভাবে চলতেই থাকে, মানে কয়েক মাস যায়।
আপনাদের মধ্যে তখনও শারীরিক সম্পর্ক তো চলছে, এখন স্বামী স্ত্রী সম্পর্ক, যেটা বোঝায় সম্পূর্ণ রকমে গুনাহের কাজ, এবং জেদি হয়ে আপনি কত বড় ভুল করছেন, অপরাধ করছেন, এই সময়টাতে আপনার মাথায় কাজ করতো না, একদমই কাজ করতো না, আপনার ভয় লাগতো না?
ভয় তো অবশ্যই লাগতো, কিন্তু ওই যে আমার বিশ্বাস যে সে তো বলছে আমাকে বিয়ে করবে,
বিয়ে করবে প্রতিশ্রুতি দিলেও এই ধরনের একেবারে ফ্যামিলিকে ইনভলভ করে, ও মাই গড, আনথিংকেবল। বলুন তারপর।
এভাবে চলতে 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 আমার আব্বু মাঝখানে মানে আর কোন যোগাযোগ নেই, আমার আব্বু আমাদের সাথে আর কোন যোগাযোগ করছে না। এক মাস দুই মাস চলে যায়, কোন যোগাযোগ নেই। আর আব্বু যেখানে আর কি জব করতো তার অ্যাড্রেস আমরা জানতাম, কিন্তু ওইখানে আমার বাবা নাই, মানে যেখানে যে কোম্পানিতে ছিল সেখানে উনি নাই। যোগাযোগ করে দেখি তো আমার আম্মু তো কান্দাকাটি সবসময় আব্বুকে নিয়ে। তখন আম্মু বলতেছে যে তোমরা তো যেহেতু করছো, মাঝে সাঝে একটা ঝোঁক করতো যে আমার আঙ্কেল যে চাচা সে বলতো যে তোমাকে কাগজ দেখাইতেছ না কেন, এই বিষয় না, শুধু মাঝে মাঝে ফোর্স করতো। আর ও খুব আমার আঙ্কেলের সাথে রাগারাই করতো, জাপ মেরা নিয়ে মাথা ঘামাইতেছেন কেন, আমি তো আছি। তো আমার আঙ্কেল বুঝতে পারছে যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো কিছু নাই। তো আমার আম্মু বলতেছে যে তোমরা যেহেতু তোমাদের ই করে নিছ, যা তোমার আব্বুর কোনো যোগাযোগ নাই, তোমার আব্বুর কোনো খোঁজ পাচ্ছি না, তোমার আব্বু কি হয়েছে না হয়েছে, এই নিয়ে আমার আম্মু আরেক ধরনের মানে টেনশনে চলে গেছে আমার আব্বুকে নিয়ে। তো আমি ফ্ল্যাটে আমার এখনই করে আমি চলে যাবো, আমার বাবা বাসায় আমি এখন থাকবো, তোমরা তোমাদেরটা সেটেল হও, এভাবে বলে। আরেকটা চাপ সেটেল হবো, ঠিক আছে আমরা ওই ফ্ল্যাটটা ছেড়ে দিলাম, এক একটা রুম নিলাম। তো আমি বলতেছি কি যেভাবে যেহেতু হচ্ছে, তো আমি অর্ধেক বিহার করতেছি, তুমি অর্ধেক বিহার করতেছো, তোমার একটা কিছু একটা করা দরকার। বলে কি আমি কি তাহলে এক কাজ করো, তুমি আগের একটা যেটাতে ছিলা পড়াশোনা স্টুডেন্ট পড়াতা, সেরকম একটা এখানে আমার একটা কোচিং সেন্টার দিই, তুমিও ই করো, আমিও তোমার সাপোর্টে থাকবো যতটুকু পারি। বলে কি আচ্ছা ঠিক আছে। তো এভাবে মানে আবার শুরু হয় সেই কোচিং সেন্টার, আগে ঘরোয়া ভাবে পড়া শুরু হয়, আস্তে আস্তে যখন স্টুডেন্ট বাড়তে থাকে তখন আর কি মানে বিশাল একটা বড় করে আর কি নেওয়া হয় সেই কোচিং সেন্টার। আমাদের নাম দেওয়া হয় ইংলিশ কেয়ার হোম, তখন আমরা লালবাগি, তখন আমরা একটা ওইখানে মানে বিশাল বড় একটা বাড়ি ছিল সেখানে আমরা নেই। তখন 2006 কোরবান ঈদের সময় ও বাসায় যায়, দেশে চলে যায়, ঈদের সময় দেশে চলে যায়। এর মাঝখানে ওর ফ্যামিলি সবাই আস্তে আস্তে মানে আমি চেষ্টা করতাম যে ওর ফ্যামিলির সাথে কার সাথে কথা বলার জন্য। তো যখন ঈদের সময় দেশে চলে যায়, হ্যাঁ দেশে যাওয়ার পরে আমাদের বাসায় আমার নানুদের বাসায় এর মাঝখানে মানে কোচিং সেন্টার খুব ভালোই হয় আমাদের, খুব স্টুডেন্ট মানে ই হয়ে যায় মানে নাম করা হয়ে যায় ও যে ফাইম স্যার এক নামে চিনে। তো যখন আর কি মানে কলেজের স্টুডেন্ট বলেন খুব ভালো ভালো স্কুলের ভিকারুন ইউনিভার্সিটি মানে বিভিন্ন ভালো ভালো কলেজের স্কুলের স্টুডেন্টরা ওর কাছে পড়তো। তো যখন ওর মাঝখানে দেশে চলে যায়, দেশে যাওয়ার পরে আমি ফোন দিই যে দেখো ফাইম এই অবস্থা, এখন ওর বাসার থেকে তো চাপ দিচ্ছে কাগজের বিষয় না, এখন কি করবা। বলে কিভাবে মানে হুট করে আবার এই আলোচনা আসলো কেন, আমি আলোচনা আসলো কেন, আমাদের বাসায় মানে এক মানে ই আসছিল মানে উনি সবকিছু বলে দিতে পারে, মানে ঝিনের আসর আছে ভালো সবকিছু বলতে পারে, ও কিভাবে জানে, আম্মুকে বলে দিছে যে তোমার মেয়ের সাথে তোর কোনো এখনো বিয়ে হয়নি।
এটা আপনি মিথ্যা কথা বলেছেন তাকে?
না না এটা সত্য,
এটা সত্যি ছিল,
এটা সত্যি ছিল।
ওকে,
হ্যাঁ এখন তো আম্মু এই নিয়ে কান্দাকাটি কাগজ দিতে চাইতেছে, এখন আমি কি করবো। ও বিশ্বাস করে না, বলে কি যে হ্যাঁ ভতবাজি, হ্যাঁ আমি কি না সত্যি কথা, হ্যাঁ তুমি তাড়াতাড়ি দেশের থেকে আসো, আমি এটা এটা ব্যবস্থা করতে হবে, না হলে আমি বিরাট সমস্যার ভিতরে পড়ে যাবো, আর দুই বছর হয়ে গেছে আর কতদিন এভাবে এই করবা। বলে কি আচ্ছা ঠিক আছে আমি দেশের থেকে আসি। আসছে, আসার পরে আম্মু ওকে ধরছে যে তোমরা এভাবে গুনা কাজ করতেছো, হ্যান করছো ত্যান করছো, মানে এরকম আম্মু রাগারাগি করতেছে, এটা তো না ব্যাপারটা সবাই এখন আলোচনা করতেছে জেনে গেছে। ইয়াসিন এসে বলছে যে তোমাদের হয়নি, তোমরা কাগজ দেখাইবা, আজকের মধ্যে কাগজ দেখাইবা। যখন এটা যখন চাপ পড়লো, চাপ পড়ার পরে তখন ফাইম বলতেছে যে বলতেছে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা বিয়ে করে নি, বিয়ে করে নি তাহলে কি করবো, তা তুমি সন্ধ্যার পরে টাউন হলে আসবা, বুলবুল আছে আমি সবাইকে ডেকে নিব, ডেকে আমরা কাজে বসে বিয়ে করে নিব। যখন এই কথাটা বলে আমি তো মহা খুশি। তারপর আমি আমার কাজিন যে বোন খালাতো বোন ওকে আমি নিয়ে যাই টাউন হলে, যাই টাউন হলে যাওয়ার পরে তারপরে ওখানে কাজী অফিস আছে একটা, ওর ফ্রেন্ডদেরকে ওই ডাকে, দুইজন ডাকার পরে আমার বোনকে নিয়ে আমরা কাজী অফিসে বিয়ে করি।
কতদিন আপনারা এইভাবে অনৈতিক ভাবে একই সাথে থাকলেন, থাকার পরে আপনারা বিয়ে করলেন, কতদিন ছিলেন আপনারা একসাথে?
প্রায় এক দেড় বছর,
প্রায় এক থেকে দেড় বছর স্বামী স্ত্রীর মতো একেবারে পরিবারের সাথে মিশে লিভ টুগেদার করেছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিচ্ছি। কতগুলো প্রশ্ন আমাদের মাথায় এসছে। একটা হচ্ছে যে যদি বিয়ের কাগজপত্র দেখাতে চায় তাহলে তারা বিয়ে করেছে দেড় বছর পরে, কাগজপত্রের ডেট তো থাকবে সেই সময়ের, তাহলে তারা কিভাবে বলবে তারা দেড় বছর আগে বিয়ে করেছে? এই প্রশ্নগুলো মাথায় নিয়েই আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরে আসবো। জীবনের অপরাধ এবং ভুলগুলো মানুষের জীবনে কখনোই একটা শান্তি বা স্বস্তি দিতে পারে না, কারণ পাপ কিংবা অপরাধ যাই বলি না কেন তার একটা প্রায়শ্চিত্ত থাকে এবং সেটা করতেই হয়। কি ছিল প্রায়শ্চিত্ত এই মেয়েটির সেটা স্বীকার করার জন্যই আজকে ও জেবিএস বিতে এসছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি মাত্র চার মিনিটের। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। সঙ্গে আছি আমি আরজি কিবরিয়া, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এফএম 89.2।
মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্কস থাকলে হবে দুনিয়ার এনার্জি আপনার সাথে। মনে রাখতেই হবে, রয়্যাল টাইগার ড্রিঙ্কস থাকলে হবে দুনিয়ার এনার্জি আপনার সাথে।
এফএম 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে কনফেস করছে পলি, যার আরেকটি নাম রয়েছে রুমা, এবং তার যে ভুলগুলো অপরাধগুলো সেখানে সে বারবার নক করছে, এই অর্থে যে আপনারা সেই ভুল থেকে যেন সচেতন হন। আমরা জেদ করে, জেদের বশবর্তী হয়ে কত বড় অপরাধ সমাজে করে ফেলি এবং নিজের জীবনে করে ফেলি। বারবার একটা কথা বলে থাকি যে আপনি যখন অপরাধ করছেন বা ভুল করছেন, আপনি একা খারাপ থাকছেন না, আপনার কাছের মানুষগুলো খারাপ থাকছে এবং কাছের মানুষ, তারপরে কমিউনিটি খারাপ থাকছে, পুরো সমাজটা খারাপ থাকছে। সুতরাং ভুল করার একটা লেভেল থাকা উচিত। ভুল এমন ভাবে করা যাবে না যে শুধুমাত্র আমি না আমার পরিবার সেটার দ্বারা সাফারার হয়। যাই হোক, আজকে যে জেদের বশবর্তী হয়ে ও যে অবস্থায় এখন গল্পের যে জায়গাটায় রয়েছে সেখান থেকে আমরা ফিরতে চাই। বিয়ে শেষমেশ তারা করলো ফাহিম এবং রুমা, কিন্তু কথা হচ্ছে এখানেই কি শেষ? আমার তো মনে হয় শুরুমাত্র। ওকে, আমরা এখান থেকে ফিরবো, তবে তার আগে বলছি তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। রুমা, তারপর আমি যে প্রশ্নটা করেছিলাম, মানে এই যে প্রশ্নটা রেখেছিলাম একটু আগে, যে কাবিনের তারিখ তো তখনকার তারিখ, তো আপনি যদি কাবিন দেখাতে যান দেড় বছর আগের, তো প্রশ্ন উঠতে পারে আপনার কি করেছিলেন।
আলোচনার সাপেক্ষে তারিখটা উনি দেয় যে আমাদের একটা ডেট বসায় দিই, দেড় বছর আগে একটা ডেট দিয়ে দিই, এবং আমাদের মূল যে এটা হয় সেটা তখন যখন কাবিনটা হওয়ার পরে তারপরে একটা স্লিপ দেয় যে স্লিপটা নিয়ে যান, এটা পরব যদি কাবিন নামা উঠাইতে হলে সেই স্লিপটা দেখাইতে হবে। ওই স্লিপটা নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপরে আমি আমাকে দেখাই, দেখো এটা হলো কাজী অফিসের স্লিপ, দেখেছো এই ডেটটা দেওয়া আছে? বলে কি যে হ্যাঁ। তো আম্মু তো একটু সসর, তো চাচা যখন দেখলো চাচা বুঝতে পারছে, বলে কি যে যাই হোক, যাই কিছু করছো, কিন্তু এখন যেটা করছো তুমি, যেটা করলো এখন, সেটা তুমি যদি ফ্যামিলিকে নিয়ে যদি করতে তাহলে ভালো হইতো অনেক, যেহেতু তোমরা ভুল করেই ফেলছো। চাচা আমাকে আলাদা ভাবে বলছে যে দেখো তুমি যেহেতু ভুল করছো বা তো আত্মবিশ্বাস তার প্রতি তোমার ছিল, হ্যাঁ, তবে জীবনে যে তুমি যে বিশ্বাসটা এখন করলা, ভালো যে তোমার বিশ্বাসটা তোমার ঠিক হয়েছে, কিন্তু এই বিশ্বাসের কারণে হয়তো বা তোমার পরবর্তীতে সমস্যা হতেও পারতো। তা আমি আর কথাটাই করলাম না, আমার মনের ভিতর একটা আনন্দ যে আমার তো হয়ে গেল, যাক সমস্যা নাই। তো ফাহিমের একটাই ছিল খুব ভালো, যে আমাদের যাই কিছু হয়েছে, যত কিছু হয়েছে, কোন সময় একটা আছে না যে বাহিরে থাকবে যে ওর সাথে তো আমার কোনো কিছু হয়নি, হ্যাঁ, আমি বাইরে থাকলাম, মেচে থাকলাম, বন্ধু বান্ধবের সাথে থাকলাম, ওর মাকে আইনা থাকবো, এই জিনিসটা ছিল না। মানে সবসময় আমাকে মানে গার্ডে রাখতো। একটা ছায়ার মতো থাকতো, খুবই ভালো লাগতো এই বিষয়টা নিয়ে। তো এভাবে চলতে থাকে মোটামুটি। ও ঘরের যে মানে ঘর ভাড়া দিত, ফ্ল্যাট ভাড়া দিত, স্টুডেন্ট পড়ানো হইতো আর পড়াশোনা চালায় যেত, আর সন্ধ্যার পর ধরেন ওনার মানে মিটিং নিয়ে ব্যস্ত থাকতো। আর দ্বিতীয়ত তাপবর্তসে আমি বলছি কি, যা হচ্ছে এখন তো তোমার ফ্যামিলিকে জানানো উচিত। বলে কি না, এখন আমি আমার বাবাকে জানাবো না, সমস্যা হবে, ঠিক আছে আমার আমি আগে আমার মাকে জানাবো। তো ওর খালা উনি রাজশাহী মেডিকেলে উনি একজন সিনিয়র নার্স ছিল, তো উনাদের এই যে মানে ট্রেনিং এর জন্য মহাখালী আসতে হয়েছে। আসার পরে তখন ফাহিমকে বলছে, ওনার খালা আবার মানে খুব ছেলের মতো উনাকে শাসন বারণ করতে ভালোবাসত। তো উনি যখন আসছে, আসার পর বলছে কি, তুমি কোথায় থাকো, তুমি রুমা রুমা করো, আজকে তোমাদের রুমাদের বাসায় আমি আজকে থাকবো, রুমাদের বাসায় চলো। একজন তো গার্জেন আসছে তার। আসার পরে তারপরে ওর খালা যখন বিষয়টা সবকিছু জানে যে ফাহিম আমাকে বিয়ে করে নিছে, ও মানে ফাহিম আর কি আলাদা ঘরে নিয়ে সবকিছু বিষয়টা খুলে বলে, বলার পরে বলছে কি, আপনার বিয়ে করে নিছে আন্টি, আপনি আমাকে যেভাবে হোক বুঝায় বলবেন।
মানে ওর পরিবারের যে কোনো একজন প্রথম এটা জানে।
হ্যাঁ, খালা জানো, খালা তো কান্নাকাটি যে এটা কি করে সম্ভব, তুমি এই কাজটা করলা কেন। মানে ওর বোনের মানে ওনার মেয়ের সাথে তো কথা ছিল যে ওর সাথে বিয়ে হবে, ওরকম ভাবে ওনার মেয়ে আশায় ছিল যে আমার আন্টির ছেলের সাথে বিয়ে হবে, এটা কি করে সম্ভব। ওর খালা তো কান্দাকাটি প্রায়। যাই হোক, ওর খালা ছিল মাত্র একদিন, তো বলছে যাই হোক তোমরা বিয়ে করে নিছো আর কিছু এখানে করার নাই, মেয়েটার তো কোনো দোষ নাই, যা কিছু বলার তোমাকে কি বলবো, আমাদের পক্ষ থেকে এখানে কোনো আমরা যেই করবো রাগ করবো সেখানে কোনো কিছু নেই, তুমি যদি মনে করো ওকে নিয়ে তুমি সুখী থাকবা তাহলে এটি আমাদের সুখ। এটা বলে ওনার আর কি চলে গেল, ওনার সাথে এক বান্ধবী আসছিল চলে গেল আমাকে কিছু গিফট দিয়ে। তারপরে চলে যাওয়ার পরে ওর মা জানে, সবাই জানে, তো তখন ছিল আমের সময় 2008। তো যখন আস্তে আস্তে করে ওদের ফ্যামিলি সবাই আর কি জেনে যায় যে ফাহিম রুমাকে বিয়ে করেছে, এটা ওর বাবার কানেও চলে যায়। যখন আর কি আমি বলছি যে চলো তোমাদের বাসায় যখন যাবা চলো, বলে কি যে না আমার বাবাকে এখন আমি বলতে পারবো না, সম্ভব না, এটা পরবর্তীতে ধাপে যাবে। হ্যাঁ, এত বেশি বুঝো না, আমি যেভাবে পারবো সেভাবে আমি আগে বলবো। বলার পর তারপরে শীতের সময় আর কি আমরা যাই, প্রথমে তো আমাকে নিয়ে যায় ওর খালাদের বাসায়, ওর খালার বাসায় যাই। যাওয়ার পর দুই দিন থাকি, ওর মা আমাকে দেখে, ওর মা যতটুকু স্নেহ আদর করার পরে কিছু কেনাকাটা করে দেয়, পরে আমি চলে আসি। তো এখানে ফাহিমা বাড়ি করছিল যে ওর ভাইকে যেমন ফোন দিবে, ওর আপন যে ভাই বড় ভাই যে ফোন দিবে, তো ভুলে আমার নাম্বার থেকে ফোন দিয়ে দেয়, ঠিক আছে। ফোন দেওয়ার পরে তারপর ওর ভাই আবার পরবর্তীতে যখন আবার আমাকে ফোন দেয়, তো আমি রিসিভ করি, তো বলে তুমি কে, আমি আমি রুমা, রুমা মানে একটু আগে যে ফোন দিয়েছিল যে রিপন, আমি কি রিপন, হ্যাঁ কো তোমার কি লাগে, আমাকে আমার হাজবেন্ড লাগে, আপনি কি বলছেন।
রিপন মানে ওর ফাহিমের আর্ট নাম ছিল রিপন,
রিপন ওর বাবা তবে ফাহিম যে নামটা সেটার কি ওর মানে বাবা মা দেয়নি, ওর নিজের নামটা দিছে ফাহিম। আমি পরবর্তীতে আর কি জানি। যাই হোক, পরে আর কি যখন ওর বড় ভাই কি রিপন মানে রিপনের ওয়াইফ তুমি বুঝলাম না কিছু, আমি কি রিপন তোমার হাজবেন্ড, হ্যাঁ বলেন আপনি কি বলছেন, কেমন ওর বড় ভাই, আমি তো থ যে বড় ভাই ফোন দিল, বলে কি এখন তুমি কোথায় আছো, আমি কি এখন তো আমি রাজশাহীতে আসছিলাম, আমার শাশুড়ির সাথে দেখা করলাম, খালা শাশুড়িতে বাসায় ছিলাম, তো এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়। তো ঢাকায় চলে যাচ্ছে মানে রিপোর্ট কোথায়, রিপোর্ট আছে, ও আর কি আসবে, আমি বাসে বসে আছি। বলে কি যে আচ্ছা ঠিক আছে। এটা ওর ভাই আবার ওর বাবাকে বলে যে মনে হয় আপনার ছেলে বিয়ে করছে, দেখেন এই অবস্থা, ছেলের পিছনে এত টাকা খরচ করলেন, কি দেখাইলো, কোনো কিছু না, এটা নিয়ে অনেক কিছু হয়। তো রিপোর্ট আবার ভুল বুঝে এখানে, ও ভাবছে হয়তো বা আমি ভাইদেরকে ইচ্ছা করে জানাইছি। তো এটা নিয়ে অনেকটা মানে তর্ক বিতর্ক হয়, আমি বুঝাইতে চেষ্টা করি, পরে বসে কি যে ঠিক আছে দেখি কি করা, যেহেতু জেনেই গেছে। তো আমের সময় ওর বাবাকে ফোন দেয় যে আব্বা আপনাকে মোবাইল আর কি কথা বলে যে আমি একটা কাজ করেছি, যদি আপনি আমাকে ক্ষমা করতেন, কি কাজ, যে আমি এরকম বিয়ে করে নিছি। তোর আব্বা বলছে ভালো করেছো, তুমি বিয়ে করে নিয়েছো, তোমার নিজেরটা তুমি বিয়ে করছো, ভালো হয়েছে, আমার টাকা পয়সা বেঁচে গেছে, তুমি তোমার যাকে নিয়ে তুমি খুশি থাকবে এতে আমার খুশি, আমার এখানে কিছু বলার নেই। তো আপনার বৌমাকে নিয়ে আসবো, আপনি কি বলেন, বলে আসবা সমস্যা কি। তখন আমি আমার সময় আমি যাই। যাওয়ার পরে ওর বাবার সাথে দেখা করি, প্রথম অ্যাট ফার্স্ট একটা শ্বশুর বাড়ি যাওয়া, তো সবকিছুই হয়। ওর বাবা কিছুই বলে, ওর বাবা সন্তুষ্ট যে মেয়ে মোটামুটি শিক্ষিত আছে। তবে এখানে আবার বসে যে আমি তোমাকে আমার ফ্যামিলির সাথে মানে সবার সাথে কালেকশন করাবো, তবে তোমাকে একটা কাজ করতে হবে কি, আমার ফ্যামিলি সবাই শিক্ষিত, তোমাকে পড়াশোনা চালু করতে হবে। কি করতে হবে? তুমি প্যারামেডিকেলে ভর্তি হও।
আপনাকে বলেছে?
হ্যাঁ, ঠিক আছে, প্যারামেডিকেলে ভর্তি হব আমি। কোথায়? কিসে? প্যাথোলজিতে ভর্তি হতে হবে তোমাকে, মিরপুর এক স্পার্ক মেডিকেল কলেজ টেকনোলজি।
ততদিনে কি আপনি পড়াশোনা বন্ধ করে দিয়েছেন?
হ্যাঁ, তখন আমার বন্ধ ছিল।
Okay.
ইন্টার পর আমার পড়াশোনা বন্ধই ছিল, এক বছর আর কি বন্ধ ছিল। এক বছর তো আমি এই ধাপে ছিলাম যে কিভাবে কি করা যায়। সো তখন আমি ভর্তি হই, ভর্তি করায় আমার নিজের টাকা দিয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তখন ওদের বাসায় গেলাম, আমার বাবা জিজ্ঞেস করছে কি করো, এরকম এরকম প্যারামেডিকেল আছি একটা প্রাইভেট একটা ইয়েতে, ভালো খুব ভালো, বাবা আমার একটা মেয়ে, পুরান ঢাকার মেয়ে, যদি যাই কিছু হয় আমি পাবো, এরকম ওনার একটু সন্তুষ্ট। গ্রামের সবাই আর কি দেখতে আসছে। পরে চলে আসলাম, তারপরে ওর বড় বোনেরা সবাই আমাদের বাসায় আসা যাওয়া শুরু করে। তারপরে আমার আম্মু ছোট্ট একটা আনুষ্ঠানিক ভাবে মানে ছোট্ট একটা অনুষ্ঠান দেয় যে মেয়েটার এভাবেই হইলো, ছোট একটা অনুষ্ঠান আমি দিই। পরে সবকিছু এভাবে চলে। এখানে কিন্তু কথা হলো, আমার বাবা কিন্তু এক বছর ধরে কোনো নিখোঁজ, কোনো আমাদের
খোঁজ খবর
কিছুই নেই।
ওকে,
আমার আব্বু তখন হঠাৎ আমার আব্বু আমাদের মামা হয় ওর সাথে দেখা হয় চট্টগ্রামে। দেখা হওয়ার পরে তো মামা বলছে কি ব্যাপার তুমি এখানে, আমার সবাই তো ভাবছি যে তুমি মারাই গেছো, তো কান্নাকাটি করে অনেক কি করবা, আচ্ছা ঠিক আছে আমি যাব। তো আমার আব্বু মোবাইল নাম্বার দেয়, কন্টাক্ট নাম্বার দেয়, আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি তো মোবাইলে পুরা কান্নাকাটি ভেঙে পড়ি। আব্বুকে বলছে তুমি আসো, যা হবার হয়েছে তুমি আমাদের সাথে দেখা করো, তুমি রাগ করার থাইকো না। আমার আব্বু আসে, আসার পর আম্মুর মুখে সবকিছু শুনে তা আব্বু বলছে কি আর কি আর করা, যেহেতু আমি তার রাগ করে থাকতে পারি না, যেহেতু মেয়ে আমি হাত পা ধরে আব্বুর কাছে ক্ষমা চাই। আমি
এক বছর আপনার বাবা কোথায় ছিল?
এক বছর চট্টগ্রামে ছিল।
যোগাযোগ কেন করেন?
কোথায় ছিল এটা এখনো বলে নাই, এটা আমি যাবো, এটা আমি পরে যাচ্ছি। এটা এখন আব্বু গোপন রাখছে আমাদের কাছে। যতটুকু বলছে যে আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম ইন্ডিয়া বর্ডার এখানে, যে আমি আটকা পড়ি এভাবে আর কি আমাদেরকে বলছে। এখানে আব্বু আমাদের কাছ থেকে কিছু কথা গোপন রাখছে যেটা আমি পরে জানি, এমন একটা পর্যায়ে জানি সেটা আমি বলবো। আসছে, আসার পরে যাই হোক আব্বু এভাবে আবার ওখানেই থাকে, মাঝে সাঝে আসে, আম্মুকে দেখার দেখে, মানে হ্যাপি একটা ফ্যামিলি চলে আসলো মোটামুটি আমাদের ঘরে আনন্দ। এভাবে চলতে 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 প্রায় এক বছর হওয়ার পরে তখন আমি সবাই আর কি বলতেছে যে তোমরা এক কাজ করো, যা এখন তো তোমরা পুরো ভরপুর, তোমাদের সংসারও খুব সুন্দর, মানে তোমরা এখন একটা বেবি নিয়ে নাও, তাহলে আরেকটু ভালো হবে, বেবি নেওয়ার ব্যবস্থা করো, আর কতদিন এভাবে থাকবা, চার বছর তো হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, তো আমি ওকে বললাম, বলে কি যে না এখন আমি এরকম ইয়েতে যাব না, আমার সমস্যা আছে। আমি বলছি কি সমস্যা? বলে কি আছে, সমস্যা আছে এখন না, আমি আরো প্রতিষ্ঠিত হব। আমি প্রতিষ্ঠিত আর কি ভাবো, তোমারও লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমার তো মোটামুটি চলতেছে। ওকে হ্যাঁ তোমার লেখাপড়া শেষ করো, তারপরে এখন না, এখন জানে সবাই যে এরকম। তো যাই হোক, যেভাবে হোক আমাদের একটা 2009 এখানে আমার মানে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তখন প্রেগনেন্ট যখন হই তখন আস্তে আস্তে ওর ঘরের প্রতি নেশা চলে গেল, মানে বাইরে সবসময় মিটিং মিছিল, এটি স্টুডেন্ট পড়ানো আস্তে আস্তে কমে গেল।
ওকে,
মানে যখন আমি প্রেগনেন্ট হয়ে গেলাম মানে প্রায় প্রায় আমার অসুস্থ থাকতে হয়, মানে একটা যা হয় আর কি, এইসবের প্রতি আর কোন ফিলিংস বা ই নাই যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, মানে এই জিনিসটা নেই ওর। কি মানে তুমি তোমার ভাবে চলো, আমি আমার ভাবে চলি, ওর কথা হলো এটা যে আমি তোমার কাজে কোনো বাধা দিব না, তুমি আমার কোনো কাজে তুমি বাধা দিবা না, আমি কোথায় যাচ্ছি কি করছি
সেটা তোমার জানার দরকার
নেই, আর তুমি তোমার স্বাধীন, আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, তুমি যেভাবে ইচ্ছে চলো কোনো সমস্যা নেই, আমার তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি এমন কোনো কাজ।
This track was downloaded from fusionbd.com.
যাতে আমার মাইন্ডে লাগে। আর এভাবে প্রায় মানে কিছু কিছু সময় ঝগড়া হতো, ওর ফ্রেন্ডরা আসতো, অমুক আসতো, রাজনীতি যারা রাজনীতি করতো মিটিং করতো, ঠিক আছে, এভাবে খালি লোকটি আসতো, আয়সা থাকতো, খাওয়া দাওয়া মানে থাকো, দু একদিন থাকতো, মানে আমাদের তো ফ্ল্যাট মানে পুরো একটা ফ্ল্যাট আমরা নিয়ে নিয়েছিলাম, এক সাইডে কোচিং, দু রুম নিয়ে আমরা ছিলাম, এক রুমে এই নিয়ে সারা রাত দেখা গেছে মিটিং মুটিং আলোচনা আলোচনা করতো এরকম আর কি মাঝে সাঝে। তা আমার আম্মু এটা নিয়ে রাগারাগি করতো যে এটা কিরকম, তুমি কোনো চেনা নাই, জানা নাই, কোনো কিছু নাই, তুমি এভাবে লোক নিয়ে আসো, থাকো, হ্যাঁ এটা কিরকম। তো ও আবার আমাকে ফোর্স করতো যে তোমার আম্মুকে বলবো এই বিষয় নিয়ে যাতে আমার সাথে কোনো রাগারাগি না করে, আমি এটা পছন্দ করি না, আমার লোক আসবে, মানে ও পুরো চাকরি দিবে, ও ওকে চাকরি দিবে, নিয়ে আসতে এরকম। এটা নিয়ে খুব মানে প্রায় আমি এমনি প্রেগনেন্ট এই অবস্থায় মানে হতি, শুধু ঝগড়া হতো, মানে এক পর্যায়ে ঝগড়া হতেই থাকতো। আমাকে তুমি ঠিক মতো কোচিং এ তুমি সময় দাও না, বলে কিনা এখন আর আমি কোচিং সেন্টার আমি পড়াবো না, আমার পক্ষে সময় আমার এখন আর ভাল লাগে না, এখন আমি একটা অন্য ধাপে যাচ্ছি। অন্য ধাপে যাচ্ছ মানে কোন ধাপে যাচ্ছ? আমি একটা কিছু একটা হব, এরকম ধাপে যাচ্ছি। সো এই বিষয়টা নিয়ে ওর ফ্যামিলি আর মার কাছে আমি বলতাম, ওর মা আবার ছেলেকে এত আদর করতো, ছেলে যা বলবে তাই ঠিক, অন্য কি বলছে না বলছে ওটা কোনো কিছু না, তুচ্ছ। তারপরে মানে প্রায় যখন আমি প্রায় আমার পাঁচ মাস হয় আমার প্রেগনেন্ট অবস্থায় পাঁচ ছয় মাস, তখন আর কি মানে রাত্রে বেশি রাত্রে ফোন আসতো, মানে প্রায় প্রায় ফোন আসতো, কিসের ফোন? মানে হঠাৎ আমার আম্মু বলতেছে কি তুমি ছিলা না, একটা লোক আসছে, লোক আসার পর ব্যাগের ভিতরে দেখো কি জানি রেখে গেছে। হ্যাঁ আমি কি রেখে গেছে? বলে কি হ্যাঁ ওরা ফিসফিস করে কোচিং সেন্টারের ভিতরে ঢুকলো, কি কথা বললো ফিসফিস করে, তারপর চলে গেল, ব্যাগ রেখে গেছে। তো আমি কি তুমি তারপর কি করছো? কাকি ওরা যখন ফাইন যখন চলে গেল আমি তখন ব্যাগের ভিতরে দেখি একটা পুরা, আমি পুরা পুরার ভিতর কি? বলে কি তুমি দেখো পুরার ভিতর কি? তখন আমি দেখি মানে নেশা যেগুলো হয় মানে হেরোইন জাতীয়, গাঁজা জাতীয় এরকম। তা আমি এগুলা দেখাই যখন আসে, এগুলা তোমার মানে ব্যাগের ভিতরে কোচিং সেন্টারের ভিতরে ব্যাগের ভিতরে এটি এগুলা কি নিয়ে আসছো? বলে কি এগুলা কে দেখাইছে? নিশ্চয় তোমার আম্মু না? হ্যাঁ তোমার আম্মু অতিরিক্তই করে, এগুলো কিন্তু আমার পছন্দ না, আমার বিষয় যেন হস্তক্ষেপ না করে। আমি কি দেখো তুমি তোমার মেয়ের জামাই, তোমার তো এগুলো বোঝা উচিত। আমি বুঝাইতে চাই কিন্তু দেখা যাচ্ছে রাত্র দুইটা বাজে ফোন আসলো এরকম এরকম আপনার কিছু আসছে আপনি এসে নিয়ে যান। তো আবার অস্বীকার করতো যে না আপনি রং নাম্বারে ফোন দিন। তো আমি জিজ্ঞেস করতাম কি আসছে? বলে কি ওই তুমি বুঝবা না, তোমার জানা দরকার নেই। তো যখন ফোনে কথাবার্তা বলতো যখন যারা আসতো তখন আমি আগে থেকে শুনতাম যে দেখা গেছে ওর মানে আমি ঝাঁকার ভিতরে ফ্যান্সি ডিল আনা হতো বোতল বোতল করে এরকম। মানে এই বিষয় নিয়ে আমি যখন আরেকদিন দেখি পকেটের ভিতরে ম্যাচের ভিতরে চারটা গুলি। আমি তো দেখে আমার হাত কাঁপা শুরু, যে আসছে আসার পর আমি দেখাইছি এগুলা কি শুরু করতেছো তুমি, এগুলা কি? বলকি তুমি এগুলো ধরছো কেন? মানে খুব উত্তেজিত, এগুলো ধরছো কেন? আমার পার্সোনাল বিষয়, আমি কি তুমি এগুলো রাখবো? দুদিন পর যদি কোনো ঝামেলা হয় তখন আমার কি হবে? আমার এই অবস্থার ভিতরে তুমি থাকবা, তুমি পাশে, তুমি ভালো মন্দ কথা না বলে তুমি এগুলার ভিতরে থাকো। আমি তো কিছু বুঝলাম না। বলকি তোমার বুঝার দরকার নাই, এগুলা বিষয় নিয়ে তোমার বুঝার দরকার নাই। তারপরে আমি গুলিগুলো রাখি এবং যেগুলো আর কি যেগুলো আমি পাই এগুলো সবকিছু অল্প অল্প করে আমি সবকিছু সরায় রাখি। সরায় রাখার পরে ওর মাকে আমি বাসায় ডাকি, ওর মা আসে, আসার পরে ওর মাকে সব খুলে বললাম। ওর মা ছেলেকে বলে ওর মা বলে কি যে মা এটি নিয়ে তুমি কোনো কথা বলো না, আমার পার্সোনাল বিষয়, আমি কিছু একটা হব, আমি বড় কিছু হব, আমার এখনই সময়, সময়ের জন্য আমি অপেক্ষা ছিলাম, দোয়া করবা শুধু, আমি একটা কিছু একটা হব, ভালো একটা আমি পরবর্তীতে আমি নেতা ফেতা হব, আমি এই জন্য আর কি করছি, এটা শেষ, ওর কথা কানে দিও না, বাদ দাও।
প্রিয় শ্রোতা, আমরা এখানে বিশেষ একটি রাজনৈতিক দলের নাম আসছে, সেই রাজনৈতিক দলের নাম কিংবা সেই রাজনৈতিক দলের যে ব্যাপারগুলো এখানে মেনশন করা হচ্ছে সেগুলো আমরা মিউট করে দিচ্ছি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। একজন ব্যক্তিকে দিয়ে একটা প্রতিষ্ঠানকে বিচার করা যায় না, ঠিক একটা দলকে বিচার করা যায় না। সেই অর্থে এখানে নামগুলো আসলে কোনো না কোনো ভাবেই তারা এক ধরনের অ্যাকিউজ হন এবং আমাদের জায়গা থেকে আমরা সেটা খুব ভালোভাবে নিই না, শোনার জায়গাটি থেকে। সেই জায়গাটি থেকে আমরা মনে করছি দিস ইজ নট মাচ মোর ইম্পর্টেন্ট যে কোন পার্টি সে করেছে বা কোন দলে সে ছিল, কোন দলের হয়ে সে এরকম স্বপ্ন দেখছে, আমার এখন কিছু একটা হতে হবে। সো এই জায়গাটি থেকে আমরা এই রাজনৈতিক দলগুলোর নাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আমরা মিউট করে দিচ্ছি। দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর আওয়ার শো। আমাদের শোতে মূল জিনিসটা হচ্ছে যে কি অপরাধ এবং অপরাধের জায়গাটিতে রাজনীতির জায়গাগুলো কি। ওকে বলুন। তারপর
এরকম পর্যায়ে যাওয়ার পর ওর মা বলতেছে যে মানে একটা লোক আসবে, ওকে রেলওয়েতে জব দিবে এরকম একটা। আমার আম্মু তো অপছন্দ, তখন আমি প্রায় প্রেগনেন্ট সাত মাস শেষ। ওর মাকে বলে এই পর্যায়ে আমার আম্মুর সাথে, আম্মু বলছে কি না আজকে তোমার শ্বশুর আসবে, যদি দেখে তুমি এরকম লোক নিয়ে আসছো চেনা নাই জানা নাই, তোমার শ্বশুর অনেক রাগারাগি করবে, আমার বাসায় এসব চলবে না, তুমি বাইরে রাখবা। আমার আম্মুর সাথে ওর সাথে তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে আমার আম্মুর সাথে ওর সাথে হাতাহাতি ফাতিহা, আমার আম্মু তো রাগে ক্ষোভে যে কি ও আমার উপরে এরকম একটা ই করলো, টর্চার করলো, আমার পক্ষে সম্ভবই না তোমাদের সাথে আমাকে এভাবেই করা। আম্মু চলে যায় বাসায়, আমার আব্বু আসে, আব্বু শুনে রাত্রে আমাদের এখানে একটা মানে আমাদের আছে মানে এলাকা ভিত্তিক যে বিচার করে ওনাদেরকে ডাকা হয়, বিচার হয়, আব্বু বলে যে আপনি এরকম এরকমই করলেন, বলে কি যে হ্যাঁ করেছি, ওর ভুল স্বীকার করে। তারপরে আমার মামা যারা আছে আত্মীয় স্বজন আছে সবাই ই করে ও বলছে কি যে ঠিক আছে আমি এখন আমার পক্ষে সম্ভব না, আমি এখন আপনার মেয়েকে নিয়ে একসাথে ই করা, আমি একটু সমস্যার ভিতর আছি, আপনার মেয়ে কিছুদিন আপনাদের এখানে থাকুক, যেহেতু প্রেগনেন্ট দুদিন পরে এমন একটা হবে ডেলিভারি হবে, আমি বাইরে থাকবো, আপনি আপনাদের কাছে রাখেন, এরকম একটা কথা বলে। বলার পরে ও হুট করে বলে যে ঘর মানে ফ্ল্যাট ছেড়ে দিল, বাড়ির লোকে না করে দিল। আমি বললাম তুমি যে বাড়ির লোকে না করে দিলে এখন আমি মানে কি করবো, কেন আমি আম্মু আব্বুর কাছে থাকবো, কেন আমার পক্ষে তো সম্ভব না, এটা তোমার দায়িত্ব, তোমার কাছে থাকতে হবে, এটা তো সম্ভব না। বলে কি সমস্যা না, এখন আমি কোচিং সেন্টার আমি এখন ফুল বন্ধ করে দিব, আমি এত বড় ফ্ল্যাট নিয়ে থাকা আমার সম্ভব না, তুমি রুম নাও, সমস্যা নেই, আমি বাইরে থাকবো, কারণ এখন আমার একটু দৌড়ঝাঁপের বিষয় আছে, অনেক কাজের বিষয় আছে, আমি রুম নাও, এটা আমি যতটুকু যা বিয়ার করো আমি তোমাকে করবো, এরকম এভাবে আরেকটা ফ্ল্যাট নিই। ফ্ল্যাট নেওয়ার পরে আমি বলি ডাক দিই, কিন্তু আমি যদি বলতাম যেহেতু রুম নিয়েছি ঠিক আছে এক রুম যাই নিয়েছি তো তুমি বাসায় আসো, না বাসায় এখন আমার আসা সম্ভব না, আমি এখন একটা ওই যে টাউন হলে ম্যাচে আছি বুবুদের সাথে, তুমি এখন এই অবস্থায় তোমার আম্মুকে নিয়ে থাকো, এখন তোমার আম্মুকে পাশের প্রয়োজন, তুমি আম্মুকে নিয়ে থাকো, তোমার আম্মুকে না, আমার আম্মুর সাথে যেহেতু এক ধরনের মন মালিনতা হয়ে গেছে মানে এখন আমার ফ্যামিলির এখানে আসবে না। বলে কি না আসবো না, তুমি থাকো তোমার।
সেই সময়টাতে আপনার মাকে নিয়ে ওর এই ধরনের দূরত্ব তৈরি হলো, সেই সময়টাতে আপনার ভূমিকাটা কি ছিল, আপনি কি মার পক্ষ নিয়েছিলেন নাকি ওর পক্ষ নিয়েছিলেন, যেটা করেছেন সেটাই বলবেন এখানে।
আমি ওর পক্ষ নিয়েছি, আমি মানে ওকেও ছাড়তে পারতেছি না, আমার মাকে যে অপমানটা করলো সেটাও আমি মেনে
নিতে পারছিলাম না।
এখন তারপর আমি যখন আম্মু বের হয়ে আসে আমি আম্মুর সাথে বের হয়ে চলে যাই।
ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি সেই সময়টাতে মার সাথে বের হয়ে চলে গিয়েছিলেন।
আমার আম্মুকে এভাবে অপমান করলো, ওর মা কিছু বললো না, হ্যাঁ এটা কিরকম আর এমন একটা অবস্থা কোন এই পাচ্ছি না, আমার মা ছাড়া তো এই অবস্থার ভিতরে আমি কোথায় যাবো, আমার আম্মুর সাথে আমি বের হয়ে আসি।
এই জিনিসগুলো খুবই ইগোয়িস্টিক এবং এগুলো ছেলেদের খুব বেশি পরিমাণে কি বলা যেতে পারে ইগোতে লাগে, এবং যদিও সেই ছেলেটি অপমান করছে এবং তার স্বামিত্বের জায়গাটা থেকে হাজবেন্ডশিপের জায়গাটা থেকে এটা সে কোনোভাবেই যে ভালোভাবে নেয়নি এটা নিশ্চিতভাবেই বলা যায়, কিন্তু সে অপরাধ করছে তার মার সাথে, এ ধরনের হাতাহাতি করা শাশুড়ির সাথে দিস ইজ টু মাচ ইনটলারেবল। কিন্তু তারপরও তার স্ত্রী মানে হচ্ছে তার স্ত্রী, সেই জায়গাটি থেকে সে এরকম একটা সিদ্ধান্তে তার স্ত্রী সন্তান সম্ভবা স্ত্রী তার মার সাথে বের হয়ে যাবে সেটা সে কোনোভাবেই ঠিকভাবে মেনে নিতে পারেনি। আমি কি ঠিক বলেছি?
কিন্তু ও কিছু বলে নাই,
কিছু বলে
না, কিছু বলে।
আপনার কি মনে হয় না যে বাসা ছেড়ে দেওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল এটা?
হ্যাঁ, এটা পরবর্তীতে আমি জানতে পারছি।
আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরপর ঠিক রাত একটার টাইম চেক হলে আবারও ফিরে আসব। প্রাশ্চিত্যের জায়গাটি এখনো প্রশ্নবিদ্ধ, এখনো আমরা আসিনি। প্রেজেন্ট লাইফে যখন আমরা আসব আমাদের পলির বা রুমার ঠিক সেই মুহূর্তে বুঝতে পারবেন যে কত বড় প্রাশ্চিত্য ওকে করতে হয়েছে সারা জীবনে শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং যারা কনফেস করতে চান আমাদের আগামী অনুষ্ঠানটিতে এসে তারা আমাদেরকে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন, তারপর ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2 মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
গ্রানি কাবু,
মানুষের মন জয় করে রয়্যাল টাইগার এখন ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
প্রপার্টি লিভস খড়ি, এখন সময় রাত একটা। প্রপার্টি লিফটস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
FM 89.2 রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত একটা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে পলি বা রুমা, ওর দুটোই নাম আসলে, সে রয়েছে এখানে, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের সামনে কনফেস করছে। আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতোই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। তিনি পুরো বিষয়টা শুনছেন, শেষে তার মূল্যবান মতামত তিনি জানাবেন। যাই হোক, আমরা পলির কাছে আবারও ফিরতে চাই। আর আপনারা যদি আপনাদেরকে এই মঞ্চটিতে দেখতে চান, কনফেস করতে চান জীবনের অপরাধগুলো, আমাদেরকে ফোন করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389892। আমি আবারও বলছি 0961389892। এখানে ফোন করার পরে আপনাকে ফোন থেকে যে নির্দেশনা দেয়া হবে সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। জি বলি, তারপর কি হলো?
তারপরে ভাবে উনি বাইরে আছে, আমিও এখানে আছি আমার আম্মু আব্বুর কাছে, প্রায় শেষ পর্যায়ে যখন আমার ডেলিভারি হবে। তো যখন আমি ডেলিভারি শেষ পর্যায়ে যাই, এই বিষয়টা নিয়ে আমি অনেক জায়গায় দৌড়ঝাঁপ করি এবং ওনার যারা পরিচিত আছে সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কোথায় থাকে, কিভাবে থাকে, কিন্তু এগুলো আমি কোনো কিছুই মানে ই পাচ্ছি না। আমার যেদিন ডেলিভারি হবে, আমার বেবি হবে, ডক্টর ডেটটা দিয়েছে সেটা হলো 2010 11 জানুয়ারি। তো 10 তারিখ আমি রাতে চলে যাই, আমি তখন ফোন দিই যে ফাইন তুমি কোথায় আছো, এরকম এরকম অবস্থা, কালকে আমারই হবে, তোমার তো থাকার দরকার, যে তা আম্মু একা, আব্বু আসতে একটু সময় লাগবে, তুমি আসো। সে আমাকে বলে কি যে আমি আসতে পারবো না, আমি ঢাকার বাইরে আছি। কেমন কথা বলতেছে আমি জানি, তুমি ঢাকায় আসো, তুমি আসো, যাওয়ার হয়েছে, তুমি টাকা চিন্তা করো না, আমি দিব তুমি ওষুধপত্রের জন্য। আমাকে বলে কি বেশি বুঝোস, বেশি বুঝোস, তোর আত্মীয় স্বজন নাই, তোর আত্মীয় স্বজন আয়না নেই, আমি আসতে পারবো না। পরে যখন এই কথাটা বলল তখন আর কি আর করা, পরের দিন আমার ই হয় সিজার করে আর কি, বেবি হয়, ছেলে হয়। ছেলে হওয়ার পরে আমার বাবা আসে, সবাই আসে, 7 দিন হয়ে যায় আসে না, বাচ্চা দেখতে আসে না, বারবার ফোন দিই আসো আসো বেবি দেখে যাও, আসে না। 7 দিনের দিন তখন আর কি আমি ওদের ফ্যামিলিকে সবাইকে জানাই, 7 দিনের দিন আসে, আসার পর বাচ্চাটাকে খুলে নেয়, এই ফার্স্ট বাচ্চাটাকে দেখে আর কি। দেখার পর আমি বাসায় চলে আস, ওর শুধু বড় বোন এসে দেখে চলে যায়। তারপর আমি বলি দেখো বেবি হয়েছে, এখন কিছু একটা করে, বাবা তুমি কতদিন বাইরে থাকবা, তুমি একটা ব্যবস্থা নাও, না আমার এখন সম্ভব না, আমি এখন পারবো না, এভাবে আছো এভাবেই থাকো, কোনো খরচপাতি নাই, কোনো কিছু নাই, কোনো ভিআরটিআর নাই, বাচ্চাটাকে দেখতে আসে না, কোনো কিছু না। 30 দিনের বাচ্চা নিয়ে আমি আর কি সিজার অবস্থায়, 30 দিনের বাচ্চা নিয়ে আমি বিভিন্ন জায়গায় ধরাই, ওদের বাড়িতে যাই, ওদের এখানে যাই, ওর বাবাকে সব মূল ঘটনা বলি, আমার বাবা বলে এরকম একটা অবস্থা। পরে যখন শুনছে ওর বন্ধু বান্ধব ওসি যারা আছে, যারা ডিসি আছে, যারা সবাই চিনি, ওদের কাছে যাওয়া আসা করি, হওয়ার পরে যে তুমি আমার ফ্যামিলিকে জানাইছো, খুব খারাপ করছে ব্যাপারটা, তোমার সঙ্গে আর আমার কোন রিলেশন থাকবে না, আমি এটা কেমন কথা বলতেছো, রিলেশন থাকবে না, এরকম বন্ধ থাক। যখন আমার ছেলেটা যখন 1 বছর পার হয়ে 1.5 বছর হয়, তো এর মাঝখানে একটা কথা আছে, সেটা হলো যখন আমি ইন্টারে থাকতাম, তখন আমি যখন নিউ মার্কেট গেছি, আমি আসা যাওয়া করতাম একটা দোকানে, সেই দোকানে যখন আমি কিছু কেনাকাটা করতাম, সেই যে ছিল মানে দোকানদার ছিল, তার নাম ছিল মমিন, সে আবার মোটামুটি আমাকে পছন্দ করত।
ওকে, another turn, প্রিয় শ্রোতা, this is another turn. আমরা ঠিক জানি না মমিনের কথা এখানে কেন আসলো এবং কতটা টার্ন নিতে পারে এই এই অপ্রিয় সত্যগুলো, সেটাই এখন দেখার বিষয়।
মমিন তখন আর কি আমাদের বাসায় একদিন আসছিল, আমার আম্মুকে বলেছিল, সাথে এক ফ্রেন্ড ছিল, তো আমি ততটাই করতাম না, কারণ একটা দোকানদার আমি একটা মনে লেখাপড়া আমি এটা ই করিনি, তারপর ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ যখন আমি 2011-তে যখন ঈদের সময় আর কি যাই, আমি হঠাৎ তার সাথে আমার সাথে দেখা, ডাক দে আমাকে, কি ব্যাপার, কি অবস্থা, তোমার সাথে তোমাকে অনেক খোঁজ করি, তুমি তুই করনি আমাকে একদিন, বলে কি যে তাহলে আসো তোমার সাথে কিছু কথা বলবো। আমি কি কথা, বলে কি নাম্বার নেয়, নাম্বার নেওয়ার পর মোবাইলে তার সাথে প্রতিনিয়ত কথা হতেই থাকে আমার, প্রতিনিয়ত কথা হতেই হতে হতে একদিন ধানমন্ডি আর কি লেকে যাই আমরা।
ওকে,
যাওয়ার পরে তখন বলে কি, আমি বলছি তুমি কি বিয়ে করছো? বলে কি যে হ্যাঁ আমি বিয়ে করছি, আমার একটা মেয়ে আছে। আমি কি যাক ভালো হয়েছে। তো আমার বিষয়টা জানে, জানার পরে আমি কি যে এরকম এরকম অবস্থা, আমি তোমার সংসার কি অবস্থা, মানে ওর সংসার জানতে চাই। বলে কি ওর আম্মুর সাথে ভালো একটা আমার রিলেশন না, ওর ওয়াইফের সাথে ভালো একটা রিলেশন নাই,
ওর ওয়াইফের সাথে তেমন একটা ভালো সম্পর্ক নেই,
মানে সম্পর্ক নাই, মানে এখন সংসার আছে কিন্তু একটা মনের মনের যে একটা মিল সে জিনিসটা নেই, ভালো লাগে না। বাবা মার বিয়েতে আমি পছন্দে বিয়ে করেছি কিন্তু আমার মন থেকে না,
মন থেকে না। ওকে,
একটা মেয়ে আছে। এই কথাটা আসে কখন, যখন ফাহিম থাকতো, ফাহিম থাকা অবস্থায়,
ফাহিম থাকা অবস্থায় আপনি ছেলেটার সঙ্গে মিশেছেন,
মাঝখানে দেখা হয় আমার সাথে
ফাহিমের সাথে, তখন আপনার ভালো সম্পর্ক ছিল,
তখন তো আমার সাথে বিয়ে আমাদের হয় ফাহিমের সাথে আমার,
মানে আমি বুঝতে পারিনি, ফাহিমের সাথে তখন ভালো সম্পর্ক ছিল,
ওর সাথে আমার
ভালো সম্পর্ক থাকা অবস্থায় আপনি এই ছেলেটার সাথে
দেখা হয়, মানে ওর সাথে আমার জাস্ট দেখা হয়, দেখা অবস্থায় মানে কথাবার্তা হয়।
আচ্ছা,
তা আমি ওদের বাসায় গেছি, মানে মমিনদের বাসায় গেছি, তখন ওর ওয়াইফ বাসায় ছিল না, ঝগড়া, ওর ওয়াইফ চলে গেছিল বাবার বাড়িতে।
ওকে, এটা তো মুমিনের ছিল, ঠিক আছে, কিন্তু আপনার সম্পর্ক কি ভালো ছিল আপনার হাজবেন্ডের সাথে সেই সময়?
তখন সম্পর্ক ভালো।
আচ্ছা, আপনি যে মুমিনের সঙ্গে দেখা করতে গেলেন, বা মুমিন যে আপনাকে একটু পছন্দ করতো, এটা কি আপনার হাজবেন্ড জানতো?
না, জানতো না।
জানতো না, মুমিনের সঙ্গে আপনি দেখা করতে গেছেন সেটাও আপনার হাজবেন্ড জানতো
না?
ওকে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম, আপনি তো এটা একটা ভুল করেছেন আপনার জায়গা থেকে, আপনি স্বীকার করেন, যেহেতু সম্পর্কটা সে সময় হেলদি ছিল বলা যেতে পারে, ইভেন হেলদি না থাকলেও এই ধরনের কাজ করা উচিত না। ফাইন, তারপর?
তারপর ওদের বাসায় যাই যখন, তখন আর কি মুমিন আমাকে বুঝাইতে, তখন আমি প্যারামেডিকেল রানিং স্টুডেন্ট।
মুমিনের বাসায় যান আপনি?
হ্যাঁ, ওদের ফ্যামিলি বাসায় যাই।
কি কারণে যান?
মানে ও ডাক দিয়েছে, আসো আমাদের বাসায়, আমার আম্মু আব্বু ভাইয়াদের সাথে দেখা করে যাও।
তখন তো আপনার ওর ওয়াইফ ছিল না? তখন
না, ওয়াইফ ছিল না।
এই অবস্থা কি হিসেবে আপনাকে দাওয়াত দিয়েছে?
মানে একটা ফ্রেন্ড হিসেবে,
ফ্রেন্ড হিসেবে দাওয়াত দিয়েছে। এটা কি আপনার হাজবেন্ড জানতো?
না, জানতো
তখন আপনার হাজবেন্ড জানতো
না, এই বিষয়ে জানতো না। ও তো বলছে যে মানে ওর ভাবে চলতো, মানে দাম্পত্য জীবনে ওর ভাবে চলতো, আমি আমার ভাবে চলতো।
আপনাকে বলেছে আপনি আপনার লাইফ লিড করেন, আমি আমার লাইফ লিড করব? সেই সুযোগটা নিয়ে আপনি এভাবে একটা ছেলের সাথে,
সেটা কি মানে যেহেতু একটা পরিচিত ছিল, একটা ফ্রেন্ডের মতো যাই, সমস্যা কি বন্ধু বন্ধু বাসায়?
কখন আপনার মনে ধরনের কোশ্চেন রেজ করেনি যে এই যে যাচ্ছি আমি, এটা যদি আমার হাজবেন্ড জানে তাহলে সাংসারিক ভাবে এটা কলহ তৈরি হতে পারে?
না, আমার এই বিষয়ে মানে ওরকম, আমার তো তার মন মানসিকতা ওরকম ছিল না তার প্রতি।
না না, আমি সেটা বলিনি, মানে এটা মনে হয়েছে কিনা, যা হয়েছে তাই মনে হয়েছে, অথবা হয়নি, এটা কি মনে হয়নি? ওকে ফাইন, তারপর আপনি গেলেন
ওদের বাসায়? গেলাম, যখন শুনি যে ওনার ওয়াইফের সাথে ঝগড়া, তা আমি চিন্তা করলাম যে না, আমি এখন যদি আমি ওর মন মানসিকতা দেখা যাচ্ছে অন্যরকম মুমিনের, হ্যাঁ না, এটা তো সম্ভব হবে না। আর বাবা, আমি আমি তার কাছ থেকে সাইড হয়ে থাকি, আমার তখন বিবেকের কাজ দিচ্ছে না, সাইড হয়ে থাকি, ওর অন্যরকম একটা ই। তখন যখন এমনি মোবাইলে কথাবার্তা হতো, কেমন আছো, এই যে মানে কি অবস্থা, হওয়ার পরে একদিন যখন আমি ওরকে বুঝাইছি যে দেখো সংসার জীবনে অনেক কিছু হয়, আমার জীবনে অনেক কিছু হয়েছে, এটা তুমি মেনে নাও, মানুষের ই হয়েছে, এটা যেহেতু একটা মেয়ে হয়ে গেছে তোমার, এটা নিয়ে তোমার তোমার ওয়াইফের সাথে কোনো ডিসকাস করো না, যা আবার হয়েছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। বুঝানোর পরে তারপরে ওদের ফ্যামিলি সবাই নাকি ওর মানে একটা মিল হয়ে যায়, ওনার ওয়াইফকে নিয়ে একদিন আমাদের বাসায় আসে। ফাইম তখন ছিল, ফাইম দেখছে, ফাইমের সাথে আমি পরিচয় করে দিছি ওয়াইফ সহ। তারপরে সেই আর কি লাস্ট ওনার দেখা, তা দেখা হওয়ার পরে তারপরে হঠাৎ তার সাথে আমি মানে ওনার ওয়াইফ একটু মানে সন্দেহজনক ছিল, একটু সন্দেহ করত ওনার হাজবেন্ড কে নিয়ে। তখন ওনার ওয়াইফ আর কি বুঝতে পারছে যে হয়তো বা যেহেতু একটা বন্ধু, বন্ধু কেন, একটা মেয়ে বন্ধু কেন হবে আমার হাজবেন্ড এর সাথে?
আমার হাজবেন্ড কি সন্দেহ করত
না? আমার হাজবেন্ড সন্দেহ,
আমার হাজবেন্ড করত না, কিন্তু ওনার ওয়াইফ করেছে।
হ্যাঁ, আমার হাজবেন্ড এর জন্য সন্দেহ করত না যে ও তো আমাকে নিয়ে অনেক কিছু পর্যায়ে পার হয়ে আসছে কিন্তু আমাকে তো ই করে নাই, এই নিয়ে আর কি
ফাইনাল সন্দেহ করেনি।
মাঝখানে ব্যাক হওয়ার পরে যে একটা বছর তখন আর আমি যোগাযোগ আর করি নাই, মানে সিম আমি চেঞ্জ করে চেঞ্জ হয়ে যায়। পরবর্তী যখন ওই যে ফাইমের সাথে আমার মানে যখন রিলেশন নষ্ট হয়ে গেল, মানে আসা যাওয়া নাই, আমার বেবি যখন এক বছর আর কি প্রায় এক বছর হবে, মানে ফার্স্ট যে জন্মদিন 2000 তখন 11-তে, 2011 হওয়ার আগে 2010-এর লাস্ট পর্যায়ে ঈদের সময় আমার মুমিনের সাথে হুট করে মার্কেটে আবার দেখা। আমাকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর কথাবার্তি বললাম আমি আর কি, ফাইমকে আমি ফোন দিছিলাম, তোমার কথা জিজ্ঞেস করছি, ফাইম কিছু বলে নাই, আমি কি ফাইমের সাথে আমার কোনো ই নাই, রিলেশন নাই এখন। হ্যাঁ, ওরকম ব্যাকআপ হয়নি কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, কেন আমি কত কথা বলতে পারবো না। পরে আমার মোবাইল নাম্বারটা নিল, যে তোমার নতুন নাম্বার যেটা আছে তুমি দাও। তারপর দিলাম আমার বাসায় অ্যাড্রেস বলে আমি তাহলে যাবো না ঈদের সময়। ঈদের পর আমাদের বাসায় গেল, বাসায় যাওয়ার পরে আম্মুর সাথে কথাবার্তা হলো, সব ডিটেল সবকিছু আম্মু খুলে বলছে যে দেখো এই অবস্থা। তখন আর কি মমিনের একটা ছেলে হয়েছে, ওর এক মেয়ে এক ছেলে। তখন তারপরে মমিন আস্তে আস্তে মানে মোবাইলে তার সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে, সেই পর্যায়ে মানে যে পর্যায়ে, তখন তো ফাহিমের সাথে আমার কোন ডিভোর্স হয়নি, কিন্তু মাঝে সাথে কথা হইতো, মাঝে সাথে দেখা গেছে তাকে আমি আসতে বলতাম ছেলেটাকে, যদি মন চাইতো দেখতে আসতো। ওরকম
ও তখন থাকতো কোথায় বেসিক্যালি?
বেসিক্যালি মানে বলতো না, অ্যাড্রেস আমাকে বলতো না,
কোথায় থাকে কি করে কিছু জানা
বলতো না, কিছুই জানতো। এটা জানানোর জন্য আমি অনেক জায়গায় দৌড়াইছি, আমি বললাম না অনেক, আমার 30 দিনের বাচ্চা নিয়ে আমি বহু জায়গায় দৌড়াইছি, মন্ত্রণালয় পর্যন্ত আমি গেছি,
কিন্তু আমি কোনো খোঁজ পাইনি।
না কোনো খোঁজ পাইনি, এমনি মোবাইলে কন্ট্যাক্ট করতো, ওর ফ্যামিলি সবাই ভাই বোন বলেন যে যেভাবে বলছে সব জায়গায় আমি গেছি, তারে
খোঁজ পাইনি,
খোঁজ পাইনি।
এই সময়টাতে মমিনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক?
তখন মমিনের সাথে আমার আস্তে আস্তে এই চলল। মমিনের সাথে যখন চলতে 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 এক পর্যায়ে মমিনদের বাসায় আমি যেতাম, ওনার ওয়াইফ থাকতো, কথাবার্তা বলতাম, মমিন দেখা গেছে আমার সাথে কথাবার্তা বলতো। তারপরে মমিন তখন আমাকে বুদ্ধি দিল যে তুমি ফাইন যখন তোমার সাথে যোগাযোগ করতেছো না, তা তুমি এক কাজ করো, যে কোনো জায়গায় একটা বিচার বসো, একটা মহিলা অধিদপ্তরে যাও, একটা সালিশ বসাও, সালিশ কেন্দ্রে, এভাবে আর কতদিন তুমি চলবা। মমিন আমাকে এভাবে বুদ্ধিটা দিল। আমি বলছি আমি তো এসব চিনি না, আমি কিভাবে যাবো? ঠিক আছে আমি চিনি, তো তুমি আমার সাথে চলো। মমিনের সাথে কিন্তু খুব মানে আস্তে আস্তে কথা বলতে বলতে অবস্থায় খুব একটা ভালো আমার সম্পর্ক হয়ে যাওয়ার সাথে। উনার ওয়াইফ যখন জানলো যে আমার সাথে ওর ভালো একটা কথাবার্তা রানিং চলছে, পরে উনার ওয়াইফ এটা নিয়ে অনেক কিছু মানে তোলপাড় করে ফেলে, কেন আমার সঙ্গে কথা বলবে, কেন আমার বাসায় আসবে, একদিন মমিনরা দেশে যাবে আমাকে নিয়ে যাবে বলছে ঘোরানোর জন্য, কেন আমি গেলাম বা কেন ওর সাথে একা কথা বললাম, লঞ্চে গেছিলাম, উনাদের বাড়ি হচ্ছে চাঁদপুর, মতলব দক্ষিণ।
আপনি মমিনের সঙ্গে লঞ্চে করে চাঁদপুর চলে গেছেন?
মানে উনার ওয়াইফ ছিল, আমাদেরকে নিয়ে গেছে
পারিবারিকভাবে।
যাওয়ার পরে উনার ওয়াইফ এটাকে নিয়ে সন্দেহ করে, উনার উপরে অনেক কিছু করে। আর এর মাঝামাঝি আমার যেটা হয়েছে যে মমিনের যে বড় বোনের জামাই এবং ও, হ্যাঁ, ওরা দুজন মিলে আমাকে মানে সালিশ কেন্দ্রে নিয়ে যায় ব্যাপারটা ফাইমের বিষয় নিয়ে ডিসকাস করার জন্য, মহিলা অধিদপ্তর নিউজ কাটন রোডে। নিয়ে যাওয়ার পরে আমি যাই, যাওয়ার পর বিচার দিই, বিচার দেওয়ার পরে ওদের বাসায় চিঠি পাঠায়। চিঠি পাওয়ার পরে ফাইম রাগ করে যে কেন আমি সালিশ কেন্দ্রে বিচার দিলাম, এটা রাগের ক্ষোভে সে আমাকে ডিভোর্স লেটার পাঠায়।
রাগে ক্ষোভে সে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল?
হ্যাঁ, পাঠিয়ে দিল।
এই যে আপনি সালিশ কেন্দ্রে যাচ্ছেন, এই যাওয়ার আগে কি আপনি আপনার হাজবেন্ডকে টাচ দিয়েছিলেন যে আমি,
আমি বলেছি দেখো তুমি যদি কোনো কিছু না করবো আমি কিন্তু একটা ব্যবস্থা নিব। ও তো সবসময় বলতো কি ব্যবস্থা নিবা, আমার কোনো কিছু করতে পারবা না।
কিন্তু আপনি কি বলতেন না যে আপনি এই ধরনের ব্যবস্থা নিবেন আইন সালিশ কেন্দ্রে?
আমি বলেছি আমি আইনের ব্যবস্থা নিব। বলে কি নাও কোনো সমস্যা নেই, আমার কোনো কিছু করতে পারবা না।
তারপর
যখন আমি যাই, যাওয়ার পরে সালিশ কেন্দ্রে যাই, ডিভোর্স লেটার পাওয়ার পর আমি তো পুরোপুরি ভেঙে পড়ি, মানে এটা কি করে সম্ভব, যার জন্য এত কিছু, এত মানে এত কিছু হলো সে আমাকে এভাবেই করতে পারলো। তখন মমিন আমাকে সাহস দিল যে তুমি চিন্তা করো না, যা যেটা যা হবার হয়ে গেছে, যা কিছু হয়েছে ভালোই হয়েছে, তুমি কোনো টেনশন করো না। আর এর মাঝখানে ওনার ওয়াইফের সাথে তো মানে ঝগড়াঝাটি হচ্ছে মমিনের সাথে, তখন যখন ডিভোর্সটাই হয় ওখানে মানে ধাপে ধাপে যখন সালিশ কেন্দ্রে বিচার হচ্ছে, একটা কাবিনে যখন ডিভোর্স হয়ে গেছে তাহলে কাবিন হক দিতে হবে, এরকম একটা।
কত ছিল আপনার কাবিন?
50,000 সব মিলে বলছে সালিশ কেন্দ্রে হয়েছে 80,000 টাকা দিতে হবে।
80,000 টাকা দিতে হবে? আচ্ছা,
হওয়ার পরে বাচ্চা, তবে আমার একটাই যে জিনিস যে আমাকে নাই করুক, যেহেতু ওর মনের ভিতরে এক ধরনের চলে আসছে, কিন্তু ওর তো সন্তান আছে, সন্তানের মায়া তার প্রতি একটুও ছিল না, কোনো সময় বলতো না যে আমার ছেলেটা আছে, আমার ছেলেটাকে আমি দেখতে যাই, কোনো কিছু না। এই শিশু বাচ্চাটাকে নিয়ে যে আমি কিভাবে যে মানে পার করছি, আমার মা, আমি, আমার বাবা যতটুক পারত ইনকাম করতো আমাকে দেখত, কিন্তু আমি যতটুক পারতাম টুকটাক স্টুডেন্ট পড়া এভাবেই চলতাম, মানে ওর কাছে কোনো ই পাইতাম না আমি, যে একটা সন্তানের খোঁজ খবর নেওয়া, যে আমার একটা ছেলে বা ওদের দাদার বাড়ি ও দাদিরা মানে কোনো সময় করতো না যে আমার কি কেমন আছে, কি অবস্থায় আছে, কোনো সময় না।
তারপরে আপনার আইন এবং সালিশ কেন্দ্র থেকে যেটা হলো যে 80,000 টাকা দিতে হবে। সন্তানের ভরণ পোষণ
বলছে 2,000 টাকা করে দিবে
প্রতি মাসে। প্রতি মাসে কত বছর পর্যন্ত?
এটা প্রথম বলছে 2,000 টাকা করে দিবে 2 বছর পর্যন্ত, তারপর আবার বাড়ায় যতটুকু সামর্থ্য অনুযায়ী বাড়াবে। মানে মোট কথা 8 বছর পর্যন্ত আমার কাছে থাকবে। যদি 8 বছর পর যদি সন্তান যদি তার কাছে চলে যেতে চায় নিতে পারবে, যদি না যেতে চায় আমার কাছেই থাকবে। তবে আর মাঝখানে যদি দেখা সাক্ষাৎ করতে চায় তার পূর্ণ অধিকার আছে, আমি দেখাইতে পারবো।
সে যে আপনাকে ডিভোর্সটা দিল তার কারণ কি দেখিয়েছিল?
আমার বিষয়ে কোনো কিছু লেখেনি, উনার এতটুকু লিখেছে যে আমার সাথে মনোমালিত, আমার পক্ষে উনার পক্ষে সম্ভব না যে আমার সাথে এখন আর সংসার করবে।
ওকে, এটা নিয়ে আপনি কোন ধরনের কোন আপিল করেননি বা আপনি
এটা মানে কোর্ট মোট করিনি? মানে তখন তো আমি এসব বিষয় জানতাম না, চিনতাম না কোনো কিছু।
আপনার বাবা মা পরিবার?
আমার বাবা মা, আমার বাবা তো এমনি তো পছন্দ নাই বিষয় নিয়ে,
তারপর কোনো কথাবার্তা
হলো আমার বাবা কোন, যেহেতু ডিভোর্স হয়ে গেছে আর কি করবো।
এবং ডিভোর্সের যদি দিয়েই দেয় সেটা আত্মজোড়া লাগানোর কোনো সুযোগ থাকে না, মনের দিক থেকে কোনো সুযোগ থাকে না। সুতরাং মেনে নেওয়া ছাড়া কিছু করার
নেই। চেষ্টা করেছি, যাওয়ার হয়েছে, হ্যাঁ মানুষের ভুল হতেই পারে।
তো আপনি তারপর কি করলেন?
তারপরে মমিনের সাথে আমার ডিভোর্স হওয়ার পরে মমিনের সাথে আমার এর মাঝখানে মানে একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল।
ভালো সম্পর্ক বলতে আপনি কি বোঝাচ্ছেন?
মানে এক ধরনের পছন্দের বিষয়।
এক ধরনের পছন্দের বিষয় মানে কি? এক ধরনের প্রেম প্রীতি ভালোবাসা? ওর ওয়াইফ থাকা অবস্থায়?
ওর ওয়াইফ, হ্যাঁ ওয়াইফ থাকা অবস্থায়।
মানে ঝগড়াঝাড়ি চলছে এই অবস্থায়?
হ্যাঁ।
অফারটা কে দিয়েছিল? আপনি দিয়েছিলেন নাকি সে?
ও দিয়েছিল,
ও আপনাকে অফারটা দিয়েছিল। কিসের অফার ছিল এটা?
যে তোমাকে তো আমি আগে থেকে পছন্দ করতাম কিন্তু বলার সাহস পাইনি, যেহেতু তুমি একটা শিক্ষিত মেয়ে, আমি ওরকম না, আমি ওরকম সাহস পাইনি। তারপর আমি বলতে চাইছিলাম কিন্তু তুমি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছো, ভয়ে আমি তোমাদের বাসায় যাইনি, দাম্পত্য জীবনে আমি সুখী হচ্ছি না, তোমাকে আমার অনেক আগে থেকে ভালো লাগতো কিন্তু আমি বলার সুযোগ পাইনি। এখন যেহেতু তোমার এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন যদি আমি ই করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো।
কি হিসেবে বিয়ে করবে? সেকেন্ড ওয়াইফ নাকি ডিভোর্স দিয়ে দিবে ফার্স্ট ওয়াইফকে?
ফার্স্ট ওয়াইফ কে? আমি তখন প্রশ্ন করেছি যে দেখো তোমার তো এখন একটা ওয়াইফ আছে, 2টা বাচ্চা আছে, আমার পক্ষে সম্ভব না এটাই করা। বলে কি যে না, কেন সম্ভব না? হ্যাঁ মিস কি না, আমি এভাবে একটা আমার বাবা মা মেনে নিবে না, এমনি আমার বাবা মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, এখন আমার পক্ষে সম্ভব না তাকে দিতে পারে কষ্ট দেওয়া, তোমার একটা ওয়াইফ আছে মানে সম্ভব না আমার। বলে কি প্রয়োজন আমি ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব? আমি কিন্তু এটা তোমার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আমি তোমাকে ফোর্স করবো না যে তোমার ডিভোর্স দিয়ে আমাকে আসতে হবে, কিন্তু যাই কিছু করবো ভেবে চিন্তে করো, তোমার গার্জিয়ান মতামত ভেবে চিন্তে করো, এই বিষয়ে আমি তোমাকে কোনোই করবো না, কিন্তু তোমার ওয়াইফ থাকা অবস্থা আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না, এরকম কথাবার্তা হয়েছে। তারপর ওর যখন এক মানে ওই যে বিষয়টা নিয়ে ওনার ওয়াইফ আমাকে মুখ্য করে যে ঝগড়া, সেই ঝগড়ার সূত্র ধরেই আর কি ও কি করেছে, ওর বাবা মার বাসায় পাঠিয়ে দিয়েছে, ওদের বিষয় নিয়ে ধাপে ধাপে এটা নিয়ে বিচারাচার হয়। ও বলছে কি ওর সাথে সংসার করবে না, ও আবার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছে।
আপনাকে একদম খুব সলিড একটা প্রশ্ন করি, আপনি হানা বলে উত্তর দিবেন। যদি মমিনের জীবনে আপনি না থাকতেন, মমিন কি তার স্ত্রীকে ডিভোর্স দিত?
না।
দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নাও আমরা কিন্তু প্রাশ্চিত্যের জায়গাগুলোতে ধীরে ধীরে যাচ্ছি,
তবে এখানে কিন্তু মমিনের সাথে এর মাঝখানে যেহেতু সম্পর্ক হয়ে গেছে, আর যে উই আমাকে এভাবে এত সুন্দর করে আমার সাথে আমার ছেলেকে মানে আমি যখন কান্দতাম কাটতাম যে আমার ছেলেটা আমার বাবা এত ই মানে বাবার সাথেই হচ্ছে না, আমার ছেলে মনে বাবার স্নেহ পাবে না, আমার ছেলেকে এত মানে এত আদর করত,
এত আদর করত, আপনাকে আপনাকে প্রচন্ড পছন্দ করত, ছেলেকেও আদর করত। ফাইন, আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গেছি, ডিভোর্স দিত না, ডিভোর্স হয়ে গেল। তারপর
ডিভোর্স হয়ে গেল কমপ্লিট, তবে ওর সাথে আমার এখনো বিয়ে হয়নি, ডিভোর্সের বিষয়। কিন্তু ওর সাথে যে মানে এত আন্তরিকতা দেখে আমি ভাবছি হয়তো বা মানে ফাইমের প্রতি তো আমার এক পর্যায়ে ঘৃণা চলে আসছে, যেহেতু নিজের সন্তান কি করতে পারে না, তার মানে আসলে সে আমি একটা ভুল করেছি, তো এটা মনে হয় যেহেতু ওর সন্তান আছে তাহলে মনে হয় আমার সন্তানকেও সে ওরকমই আদর করবে, শুধু আমি সন্তানের জন্য আমার সন্তান একটা বাবা পাবে সেই খাতিরে তাকে আমি আস্তে আস্তে ভালোবাসতে
শুরু করলেন।
এবং ভালোবাসার মাঝখানেও তার সাথে আমার ওরকম একটা রিলেশন হয়েছে,
রিলেশন বলতে আপনি একটা অনৈতিক শারীরিক সম্পর্কের কথা বলছেন। সেকেন্ড টাইম বিগ মিস্টেক।
হ্যাঁ মিস্টেক, মিস্টেক হওয়ার মানে এরকম হয় মানে ওর ডিভোর্স হয়ে যায়, হওয়ার পরে আমরা আবার কি করি, ও বলতেছে যে এরকম তো হওয়ার মানে গুনাহ কাজ, চলো আমরা বিয়ে করে নি, আমরা বিয়ে করি, আমরা বিয়ে করি। বিয়ে করার পরে ওর ফ্যামিলি সবাইকে আস্তে আস্তে জানায়, জানানোর পর ওর ফ্যামিলি আর কি বিষয়টা ই করে, ওর ফ্যামিলি বলছে কি এখন তুমি যে তোকে ছেড়ে দিয়েছো, তোমার দুইটা সন্তান আছে, ওর একটা সন্তান আছে, দেখো তুমি যদি ই করতে পারো বা ওর সন্তানকে যদি দেখতে পারে তাহলে এটা আমাদের কোনো সমস্যা নেই। ওর ফ্যামিলি আসা যাওয়া করে এবং ই করে। আর মানে এখানেও আবার ই ছিল যে আমি যে ওখান থেকে যে টাকা পেয়েছিলাম সেটা আবার ওকে আমি দিয়ে দিই,
80,000 টাকা।
হ্যাঁ, যে তুমি একটা কিছু একটা করো বিজনেস। এরকম চলতে চলতে মানে আমার আব্বু আম্মু আমার আব্বুকে জানাই, আব্বু ব্যাপারটা দেখে, আব্বু বলতেছে কি দেখো তুমি যেটা ভালো মনে করো। আব্বু বলে কি আমার কিছু বল, প্রথম স্টেপে তুমি যখন আমার কথা শুনো নেই, এখন তোমার জীবন কিভাবে তুমি কি করবে আমার এখানে আর কিছু বলার নেই। যখন যাই, যাওয়ার পর ওদের ফ্যামিলির সবাই ওদের বাসায় আমাকে নিয়ে নেয়। ওদের বাসায় নেওয়ার পরে ওর যে ভাই ছিল ওর ফ্যামিলি সবাই মানে ওর ভাইটা ছিল এরকম যে ও যা বলবে ঘরের ভিতরে ঠিক তাই, যা বলবে ঠিক তাই, অন্য কিছু না। আর ও এরকম ছিল আমাকে নেওয়ার পরে মানে ওর ফ্যামিলির উপর ছেড়ে দিত, মানে আমার এখানে আবার পূর্ণ স্বাধীনতা ছিল না যে আমার ছেলে আমার যে 2 বছরের বাচ্চাটা ওরা আস্তে আস্তে মানে আলাদা করার চেষ্টা করে আমার সন্তানটাকে। আমার বাবা মার কাছে আমি বেশিরভাগ মানে থাকতে হইতো রাখতো, তো আমার এই 2 বছরের শিশু বাচ্চা দুধের বাচ্চা আমি এভাবে রাখবো এটা কি করে সম্ভব। তো আমার বাবা মাও আমার ছেলেটাকে রাখে, তো আমি এটা মেনে নিতে পারি না যে আমার একটা সন্তান, সন্তানের জন্য আমি বিয়ে বসছি, আমার সন্তানকে তারা ভালোভাবেই করেন এটা কি করে সম্ভব। বাট এই বিষয়টা নিয়ে না প্রথম অবস্থায় শুধু ঝগড়া আর ঝগড়া। ওর সন্তান ঠিকই আসতো, আমি ওর সন্তানকে দেখতাম, ওর সন্তান ওর মার কাছে থাকতো ডিভোর্স দেওয়ার পর। এমন এমন কি দেখা গেছে যেহেতু ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওর সন্তানের জন্য দেখা গেছে বারবার ওদের বাসায় যাইতো। এই বিষয়টা আমার কাছে খারাপ লাগতো, যদি তুমি ডিভোর্স দিয়ে তুমি ওর কাছে যাবা কেন, এটা কি করে সম্ভব, তোমার সন্তান আনা দরকার তুমি এভাবে আনাও যাবা কেন, আর আমার ছেলে বাবা মাকে রাখবো তুমি আমার বাবা সন্তানটাকে আনতে পারো না, যদি আমি এনে রাখি তুমি আমার মানে আমার ছেলেটাকে ওরকম আদর যত্ন করবো না, ভালোবাসা দিব না। হ্যাঁ, এটা এটা কিরকম মানে ছোটখাটো বিষয় নিয়ে আমার বাবা মার বাসা যেতে চাইলে যেতে দিত না, আমার কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক থাকতে দিবে না, এই বিষয় নিয়ে না বেশিরভাগ মানে ঝগড়া হইতো। আর আমি জিত করে আমি বাবা বাসা চলে যেতাম আমার সন্তানের জন্য, আমার সন্তান এখানে মোবাইল করে মানে 2 বছরের শিশু বাচ্চা আমার তো বুকে দুধ ছাড়াইছে, মানে আমি এটা ই করতাম না, মানে সন্তানের জন্য জিত করে চলে যেতাম। যখন আমি চলে যেতাম এভাবে মানে বিচারাচার হয় ই হয় মানে। আর ওর একটাই ছিল কি মানে আমি যখন থাকতাম না রাগ করে যখন চলে যেতাম সেই মুহূর্তে দেখা গেছে ওর ওয়াইফের যারা ছিল ওরা আবার কি করতো মানে ওর ছেলে মেয়েকে তখন আনাইতো, ওদের ফ্যামিলি আত্মীয় স্বজনরা আসতো। এটা আমি আবার আমি যে ওরা যে ফ্ল্যাটে আমরা থাকতাম হাজারীবাগ, ওই ফ্ল্যাটের মানুষরা আবার আমাকে বলতো যে ও আসছিল, ওর ছেলে মেয়েরা আসছিল, খাওয়া দাওয়া হয়েছে, অমুক হয়েছে, মানে এরকম। এগুলো শুনতাম আমার কাছে আবার খারাপ লাগতো যে কি তোমার সন্তান তুমি আমার সন্তানরে কেন তুমি, আমি যদি বলতাম যে তোমার ছেলে মেয়েরা আনাইতেছো তাহলে রুমান কে আনো, আমার ছেলের নাম রুমান, মানে যেত না কোনই করতো না। ঠিক আছে, যখন ওনার টাকার প্রয়োজন হইতো মানে টাকা দাও, টাকার প্রয়োজন হলে আমার আম্মুর কাছ থেকে নিয়ে আমি আবার টাকা দিলাম প্রায় 70,000 টাকার মতো যে বিজনেস করবে আমার টাকা দাও দিল। তারপরে 2012 কথা বলতেছি আমি, জানুয়ারিতে 1 জানুয়ারিতে যে হ্যাপি নিউ ইয়ার দিন, আমি বলছি রাত্রে 1টা বেজে গেছে আসে না, বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, রাতে 1টা বাজে আসছে, আমি তুমি এমন একটা দিনে রাতে 1টা বাজে তুমি আসছো কেন আসছো, এই নিয়ে রাগ করে চলে যাই। আর সেদিন আমি আবার মানে জিদ করে ঘুমের ওষুধ খাই প্রায় 1 পাতার মতো খেয়ে প্রায় 3 দিনের মতো আমি পুরাই ঘুমের অবস্থায় থাকি, আমি কিছুই জানি না পুরাই ঘুম। উঠি, উঠার পরে যেদিন আমি 3 দিন পরে আমার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে তারপরে সেদিন রাতে বেলা সেবি মানে মানে ড্রিঙ্কস করে আসছে এরকম একটা মানে পাঠ করে আমার সাথে খুব উত্তেজিত, খুব গালাগালি। তা আমি বলতেছি মা এটা কিরকম, আমি আমি ঠিক আছে আমি ভুল করছি ঠিক আছে, কিন্তু তুমি এরকম করতেছো কেন। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে আমি বাইরের থেকে আসি, আসার পরে বলে কেউ গুসু করে এসে বলে কি আমার পকেট থেকে 10,000 টাকা নাই, ক্রেডিট কার্ড গুলো নেই, এগুলো কোথায় গেল। আমি যে সবাই তো ঘরেই আছে দেখো খোঁজ করে পুরো তোলপাড় সবকিছু বলে কি আমি নাকি দিয়েছি টাকাটা, আমি টাকা সরাইছি, ওর সবকিছু আমি সরাইছি। এই নিয়ে মানে মানে মূল সূত্র সত্ত্বে আবার ঝগড়া আমার শুরু, এই নিয়ে ঝগড়া ঝগড়া হইতে হইতে পুরো টার্গেট করছে আমাকে, এই পড়া সেই পড়া রুটি পড়ার পরে মানে এরকম ফকি টকি নিয়ে অবস্থা খারাপ। আমার আব্বু বলতেছে কি যে আমার মেয়ে আপনাকে টাকা দিয়ে হেল্প করে উল্টা আমার মেয়েকে আপনারা চোর বানাইতেছেন, এটা কি করে সম্ভব। আমি জিত করে চলে যাই আমার বাবার বাসা
আবার।
আবার চলে যাই, চলে যাওয়ার পরে আমি যখন চলে যাই তখন আমার আম্মু ফোন দিছে, আমার আব্বু আর কি ফোন দিছে যে তোমার কাছে যে আমার যে টাকাটা ছিল সে টাকাটা দরকার আছে। ও বলে কি কিসের টাকা, আপনারা আমার কাছে কোনো টাকা পয়সা দেন নাই পুরস্কার। আর আব্বু বলছে কি তাহলে আপনার সাথে কথা আছে, বলে কি আপনাদের সাথে আমার কোনো কথা নাই, আমি কাগজ পাঠিয়ে দিছি,
মানে ডিভোর্স পাঠিয়ে দিয়েছে। ওকে,
তারপরে আমার আম্মু কান্নাকাটি, আমি কান্নাকাটি, মানে আমি পুরোপুরি ভেঙে গেছি যে মানে আমার জীবনে কি হচ্ছে এগুলা, মানে এগুলা কি, মানে এত বিশ্বাস করি মানুষকে, বিশ্বাস করতে করতে আমার এই অবস্থা। তবে এর মাঝখানে জানি মার্কেট থেকে আমি খোঁজ নিই যে উনার ওয়াইফকে নিয়ে উনি বাণিজ্য মেলায় ঘুরে বাচ্চাদেরকে নিয়ে আগের ওয়াইফকে নিয়ে কেনাকাটা করে দেয়। এটা যখন হয়, হওয়ার পরে আমি তখন আমার এক পরিচিত স্যার ছিল, উনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর, উনি আমাকে একটা বুদ্ধি দেয় তুমি মামলা করো, কেস করো। তখন উঠি আমাকে নিয়ে যা আব্বুকে, আমাকে আমি তার নামে একটা যৌতুকের মামলা প্লাস নারী নির্যাতন মামলা দিই, কেস করি। কেস করার পরে ওকে ধরে নিয়ে যায়, আমি নিজে ওদের বাসায় নিয়ে যাই, পুলিশ নিয়ে যাওয়ার পরে ধরায় দিই। ধরা দেওয়ার পরে তারপরে এই নিয়ে এক পর্যায়ে ধাপে ধাপে মানে হচ্ছে ঝগড়া, মানে কেসের টু কেস হচ্ছে। ওনার সাথে আমার কাবিনেরই ছিল তখন, এমনি তো 70,000 টাকা পেতাম, এক লক্ষ টাকা ছিল। তারপরে যেহেতু ওই টাকা আমার কোনো প্রমাণ নেই, আমি যে টাকাটা দিয়েছি প্রমাণ নেই, সব মিলিয়ে কোর্ট থেকেই হলো যে 1,20,000 টাকা দিতে হবে।
ওকে, দিয়ে দিল 1,20,000 টাকা।
1,20,000 টাকা দিতে হবে। এটা হলো পরবর্তীতে প্রায় ধাপে ধাপে যেতে 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 প্রায় 3-4 মাস পর এভাবে ডেট।
কয়দিন জেল খেটেছে?
জেল কেটেছে, জেল তো খাটেনি, ওনারা মানে জামিন নিয়ে বের হয়ে গেছে একদিনের ভিতরে, প্রায় টাকা পয়সা খরচ টরচ করে। এর মাঝখানে ও আবার ওনার আগের ওয়াইফকে আবার বিয়ে করে নিয়ে নেয়। ওনার বাচ্চার মাকে উনি বিয়ে করে, এটা আমি জানতাম না, এটা আমি সম্পূর্ণ জানি না, এটা আমি পরে জানি। ডিভোর্স করে নিয়ে নেয়, নিয়ে যাওয়ার পরে তারপরে মানে এভাবে চলতে চলতে আমি আর মাঝখানে যখন আমার সাথে আমার ই হয় ফেব্রুয়ারিতে 2013 ফেব্রুয়ারিতে আমি একটা প্রজেক্ট আর কি জবে লাগি।
আপনাকে কোর্ট কি সমাধান দিল এই মামলার ব্যাপারে?
কোর্ট তো বারবার আমাকে বলতেছে যে যেহেতু ডিভোর্স এখানে উনি দিয়ে দিয়েছে, তাহলে তো এখানে আর কোনো কিছু করার নেই, কা লেনদেনের বিষয় যে উনি আমার যেটা কাবিনের হক সেটা দিয়ে দিবে। আর ফ্যামিলি সবার নামে ই করেছিলাম, সবাই আসতো, হাজিরা দিত, কোর্টে দাঁড়াইতাম, সবকিছু জজ ই করতো, ওয়ারেন্ট ওয়ারেন্ট সঙ্গে সঙ্গে দিয়েছিল আমার সবকিছু শুনে, ওভাবে কাজ হয়েছে, কোর্ট থেকে আমি ভালোই পেয়েছি। তো যে মূল কথা হলো, যেহেতু আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, ওর কোনো ডকুমেন্টস ছিল না, তো এখানে তো সেরে সাবজেক্ট তো বাদ, এখন ডিভোর্সের যেটা দিয়েছে কাবিনের হক সেটা দিয়ে দিতে হবে, এরকম একটা। যখন কাবিনের হকটা দিয়ে দিয়ে দিয়েছিল, এখানে কথা ছিল আমি মামলা উঠায় নিব, কিন্তু আমি আর মামলা উঠাইনি, আমি বলছি কিনা আমি উঠাবো না, আমার যে যে টাকাটা মূল টাকাটা নিয়েছে সেটা দিতে হবে, নাহলে আমি মামলা উঠাবো না। তখন আমি এক বছর প্রায় আমি একটা জব করি, আমার মাকে নিয়ে আমি ঢাকায় আছি, পুরান ঢাকায় লালবাগে, এখানে নানুদের বাসার এখানে থাকার পরে হঠাৎ আমার যে সিমটা যে ছিল, আমার সিমটা যখন আমি আবার অফিসে চালু করার অবস্থা আবার সিম চালু করি, চালু করার পর আবার উনি আমার সাথে যোগাযোগ করে,
মমিন
সে যোগাযোগ করার পরে তারপরে এক পর্যায়ে আমার অফিস যেভাবে হোক চিনে আবার কথাবার্তা শুরু হয় তার সাথে।
আপনি তাকে সুযোগ দেন আবার?
হ্যাঁ, সুযোগ দেন,
আবার সুযোগ দেন,
মানে কথাবার্তা বলতে থাকি। আমি প্রথম ডি করি, ডিসলাইক করি, তারপরে মানে
ধীরে ধীরে দুর্বল হয়ে যান।
হ্যাঁ, ধীরে ধীরে আবার দুর্বল হয়ে যাই। তারপরে সজাগ করে আমার অফিসে যাবে, রাস্তায় আমাকে ই করে, না আমি ও ভুল করেছে, যা আবার হয়েছে, তোমাকে আমি আসলে একটা আমি ভুল পর্যায়ে বাবা মার ই কারণে আমি ই করেছি, এখন আমার পক্ষে সম্ভব না, আমি আবার তোমাকে বিয়ে করব।
কি করেন আপনি তখন যখন বললো বিয়ে করবো?
না, আমি বলছি কি না, আমার বাপ মা যা সিদ্ধান্ত নিবে তাই, আমার বাবা আমাদের বাসায় গেল, বাবা মার হাত পা ধরে যে না যাওয়ার হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আপনারা মেনে নেন। ওর যে চাষতো ভাইরা যারা আছে সবাই, আবার ওর সাথে আমার সম্পর্ক আবার গড়ায় উঠে। শুধুমাত্র আমি মানে বারবারই আমি যতবারই মানে মমিনের সাথে যতবার আমি চিন্তা করছি, আমার সন্তানের চিন্তা করছি যে আমার সন্তান একটা সাপোর্ট দরকার, যেহেতু বাবার কোনো খোঁজ খবর নেই, কোনো ভরণ পোষণ করতেছে না তাকে।
না না না, আপনি এবার আমাকে আমাকে বলতে দেন। প্রথম পয়েন্টটা হচ্ছে মমিন আপনার সন্তানকে নেয়নি, সেটা প্রুফ। আপনাকে নেওয়ার পরে আপনাকে ডিভোর্স দিয়েছে, সেই মুহূর্তে সে আবার পুরনো স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসছে। তারপরে এক বছর পর আপনার পুরনো স্ত্রীর মাধ্যমে যোগাযোগ হওয়ার পরে আপনার ফ্যামিলির কাছে এসছে, এসে আপনাকে যে কোনো ভাবে হোক হাত করার চেষ্টা করছে, এবং তখন আপনার সঙ্গে
তার সাথে সহযোগিতা চলতো, ওর সাথে আমার মামলা চলতেছিল।
তার মানে আপনি তখন কি করলেন, আপনাদের স্টেপটা কি ছিল তখন?
তারপর কি এক পর্যায়ে যখন উনি সবকিছু মানে ক্ষমা চাওয়ার পরে আর কি বলতেছে যাওয়া বড় হয়ে গেছে, তখন বলেন একে ওর সাথে যে বিয়ে হয়েছে। মানে সম্পর্ক হওয়ার পর যে আমার সবকিছু মেনে নিবে, চলো আমরা বিয়ে করে নিই, আবার আমি ওর সাথে আমি বিয়ে করি।
আবার বিয়ে করেন? আপনার ফ্যামিলির মত ছিল সেখানে?
না, আমার ফ্যামিলি জানতো না।
আপনি যখন সেকেন্ড বিয়েটা তাকে করলেন, তার আগে যে আপনার আবার সে আগের স্ত্রীকে বিয়ে করেছে সেটা কি আপনি জানতেন?
না, জানতেন
তখনও জানতেন। আপনি জানলেন কবে?
যখন আমি ওর সাথে যখন গভীর সম্পর্ক হয়ে যায় তখন জানতাম না। বিয়ের আগে আমাকে বলে দিয়েছে যে এরকম বাবা মা আত্মদর্শন, মা কান্নাকাটি করছে যে সন্তানের জন্য তাকে গ্রহণ করে নে।
সেকেন্ড বিয়ের আগে? সেকেন্ড বিয়ের আগে। এটা জানার পর আপনি তাকে সেকেন্ড বিয়ে করেছেন?
তখন বলেছে যে ও শুধু আমার সন্তানের মা থাকবে, ওরকম কোনো কিছু না, তুমি সবকিছু, 100% তুমি সবকিছু, আমি ওকে দেশেই রাখবো, আমি ঢাকায় চলে আসবো।
আপনি এটা জেনে বিয়ে করেছেন তাকে?
হ্যাঁ।
ফু, মানে কিছু বলার নেই, টোটালি স্পিচলেস। তারপরে রেজাল্ট কি দাঁড়িয়েছে সেটা বলেন।
রেজাল্ট দাঁড়াইছে এখন ও বলছে ঢাকায় চলে আসবে, আমাকে নিয়ে সংসার করবে এবং ওনার ওয়াইফকে দেশে রাখবে, এরকম কথা হয়েছে। ঈদের পর ঠিকই আসে, এক মাস শুধু আমার সাথে ছিল আমার বাসায়। তারপরে ওনার ওয়াইফ নাকি কিভাবে জেনে গেছে যে আমার সাথে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে, এই নিয়ে ওনার ওয়াইফ অনেক কিছু করার পরে এখন ওনার ওয়াইফ ঢাকায় চলে আসছে, এখন আমার সাথে এখন মানে থাকতে পারবে না, সমস্যা, ওনার ওয়াইফ কে জানাইতে পারবে না আমাকে বিয়ে করেছে। আর আমি আমার ফ্যামিলিকে এখন পর্যন্ত বলি নাই যে ও আবার পুনরায় স্ত্রীকে নিয়ে আসছে, বিয়ে করেছে।
ওকে, আপনার 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 ফ্যামিলি জানে যে আপনাকে সে সেকেন্ড টাইম বিয়ে করেছে?
হ্যাঁ। এবং আমার ফ্যামিলি জানে যে ওর ভুল করেছে, ওনার উনি কর্তৃকে সমাধান করে নিয়েছে, বিয়ে মানে গ্রহণ করেছে ওর ফ্যামিলি সমেত। ওর ফ্যামিলিকে মানে ও বলে নাই যে আমাকে আবার গ্রহণ করেছে।
ওর ফ্যামিলিকে আপনার কথা বলে নাই, আর আপনার ফ্যামিলিকে ওর ফার্স্ট ওয়াইফের কথা বলে নাই, এটাই তো ব্যাপার। আপনার ছেলের বয়স কত?
ছেলের বয়স এখন 5 বছর।
5 বছর,
এখন নার্সারিতে পড়ে।
নার্সারিতে পড়াশোনা করে? আপনার ছেলের ভরণ পোষণ দেয় সে?
না,
দেয় না। আপনি কি করেন এখন?
আমি এখন আমি কিছু করছি না, যে জব করছিলাম, যে টাকা পয়সা জমাইছিলাম, ঠিক আছে, ওটা দিয়ে কোন রকম টুকটাক করে চলতেছি, আমার বাবা মা দেখতেছে, বাবা মার কাছে আছি।
আপনাকে এই যে সেকেন্ড বিয়েটা করলো, আপনি কি মামলা তুলে নিয়েছেন তারপর? মামলাটা তুলে নিয়েছেন?
হ্যাঁ, তবে আমার যতটুক দীর্ঘ বিশ্বাস, হয়তোবা সে মামলাটা তুলে নেওয়ার জন্যই মনে হয় আমাকে
এই কাজটা করেছে।
মানে তবে মানে এখন যেটা করছে, ঠিক আছে, মানে আমি বলছি ঠিক আছে, আমি তো জানি।
আপনি প্রথম কথা হচ্ছে আপনার ভুলের জায়গাটা বুঝতে পারেন? প্রথম কথা হচ্ছে আপনি জেদি, নাম্বার ওয়ান। আর 2 নম্বর হচ্ছে আপনি খুব ইমোশনাল একজন মানুষ, আপনি যুক্তি দিয়ে চলেন না, আপনি যেটা চলেন আপনার মন যেটা বলে আপনি সেটা দিয়ে চলেন। এবং আপনার জীবনের এই যে আপনার কত বছর বয়স এখন?
26
ইয়ার। আপনার যে লাইফ, লাভ লাইফ বলেন বা হোম লাইফ বলেন বা সংসার জীবন বলেন, এতগুলো দাগ পড়ে গেছে এই দুজন মানুষ দিয়ে, মানে এটা আসলে আর বলার কিছু নেই।
এখন ভাইয়া যেটা আমি বলতে চাচ্ছি, শেষ আমি একটা মিনিট সময় নিব, যে এখন মনে করেন আমার বাবা মা তো জানে যে আমার হাজবেন্ড ও এখন দেশে থাকে, আমার কাছে ঠিক মতো এখন আসবেই না, এবং ওইখানে কিন্তু ঠিকই উনি সময় দিচ্ছে, কিন্তু আমাকে এখন দেখা গেছে সময় দিতে হলে পারছে না, এরকম একটা অবস্থা, বা ওইখানে যাচ্ছে কিন্তু ও যে ওইখানে যাচ্ছে আমি এখন মেনে নিতে পারতেছি না।
আপনি কেন মেনে নিতে পারছেন না? এটা বলতে সব আপনার ভুল, তার তো কোনো ভুল নেই। আপনি যদি আমার জায়গা থেকে বলেন বা লাখ লাখ শ্রোতার জায়গা থেকে বলেন, এগুলো সব আপনার ভুল। আপনার সাথে যে আচরণটা করছে ও সেটা একদমই কাঙ্ক্ষিত আচরণ, এর চেয়েও খারাপ আচরণ আপনার সঙ্গে করা উচিত, টু বি অনেস্ট। কারণ যেই মানুষটা প্রথম বিয়ে হলো, হওয়ার পর আপনার সন্তানকে পারল না মেনে নিতে, সন্তানের জন্য আপনি তাকে বিয়ে করেছিলেন, পারল না, প্রুফ, আপনাকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দিয়ে সে প্রুফ করেছে আপনাকে সে ভালোবাসে না, তারপর সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসছে, আগের স্ত্রীকে, আবার প্রুফ হলো সে আপনাকে ভালোবাসে না, 1 বছর কোনো যোগাযোগ হয়নি, সিম ওপেন করেছেন তারপরে সে যোগাযোগ করলো, তাই না? যোগাযোগ করার পরে আপনি তার উপর দুর্বল হয়ে গেলেন, হওয়ার পরে আপনাকে যখন বিয়ে করে তার আগ মুহূর্তে সে বলেছে তার প্রথম স্ত্রীকে সে ফিরিয়ে এনেছে, তারপরেও আপনি তাকে বিয়ে করলেন, করার পরে আপনি কি এক্সপেক্ট করছেন যে তার ওয়াইফকে সে আগের জায়গায় রাখবে, আপনার সাথে সে থাকবে? মানে একদম আহামরি পাগলামো ছাড়া এসব কিছুই না। এখন আপনি যেটা বলছেন যে তার ওয়াইফকে সময় দেয়, আপনাকে সে সময় দেন, আপনি কি বুঝতে পারেন আপনি কত বড় বোকা একজন মানুষ? মানে এইটার এত বড় বোকা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে এই ছেলেটা মুমিন? আমি তো আগের ছেলে নিয়ে কথাই বলতে চাই না, সেকেন্ড যাকে বিয়ে করেন, এতগুলো ভুল আপনার চোখের সামনে, শুধু ভুল 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 আর ভুল সে করেই যাচ্ছে, তারপরও আপনি আপনার ইমোশনের জায়গাটা থেকে তাকে বলছেন যে আপনাকে সময় দিন।
এমন ভাবে বলছে যে সে আমাকে ভালোবাসে
না, না না না, আপনি বলেনই না, কারণ
আপনাকে বলছে বলেই আপনি সেটা বিলিভ কেন করবেন? কারণগুলো তো এভিডেন্স রেখেছে আপনার সামনে, আপনার সামনে সে প্রুফ রেখেছে যে আপনাকে সে লাভ করে না। কতগুলো প্রুফ লাগবে বলেন? আপনার সন্তানকে সে জায়গা দেয়নি, আপনাকে সে জায়গা দেয়নি, আপনাকে ফিরিয়ে দিয়ে প্রথম স্ত্রীকে সাথে করে নিয়ে আসছে, প্রথম স্ত্রীকে যখন ফিরিয়ে নিয়ে আসছে তারপরে সে আবার আপনার কাছে এসছে, আপনার কাছে এসে যখন আপনাকে আবার বিয়ে করতে যাচ্ছে তার আগ মুহূর্তে সে বলেছে তার প্রথম স্ত্রী তার জীবনে ফিরে এসছে, আপনি তারপরও বোকার মতো বলে যাচ্ছেন ও বলেছে ও বলেছে ও বলেছে, আপনি তাকে বিয়ে করে ফেলবেন? এটাই হচ্ছে আপনার জীবনের প্রশ্চিত্ত। এখানে আর কিছুই বলার নাই, নাথিং টু সে। আমরা এই জায়গাটিতে আমাদের যিনি এক্সপার্ট আছে তার কাছ থেকে ওপিনিয়ন শুনতে চাই। আসলে আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে কেন হয়, মানে ও তো 26 বছর বয়সী, ও যেগুলো ভুল করেছে সেগুলো আছেই এবং ও এক সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন হয় একজন মানুষের জীবনে এটা? ওর ভুল নিয়ে আমরা কথা বলতে চাই না, আমরা শুধু জানতে চাই যে এতগুলো ভুল কেন হয়ে যায়। ওর চেয়ে বড় বড় ভুল আমরা লাভ ইকুয়েশনের ক্ষেত্রে দেখি এবং সেগুলোর প্রায়শ্চিত্ত আরো ভয়াবহ, কিন্তু এগুলো কেন হয়? ডক্টর তাজুল ইসলাম,
আমি পলি বা রুমা যে মেয়েটার কথা আমরা শুনলাম, এটা প্রত্যেকেই নিশ্চিত বুঝতে পারতেছেন যে মেয়েটা কত দারুণ যন্ত্রণা এবং কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তবে পলি এক পলি না, এরকম অনেক পলি কাহিনী আমরা জানি যারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে অথবা নিজের ভবিষ্যৎ কেরিয়ার বা নিজের মেচিউর বা পূর্ণ বয়স্ক না হওয়ার আগেই বিভিন্ন ধরনের আবেগ প্রেমগত সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে তাদের জীবন লন্ডভন্ড হয়ে যায় এবং তখন এমন জটিলতা সৃষ্টি হয় যে একটার পর একটা ভুল, একটার পর একটা খারাপ পরিণতি তাদের ভিতরে চলে আসতে থাকে এবং সর্বশেষে তারা একেবারে নিঃস্ব এবং খুবই বেদনাদায়ক জীবনযাপন করে। পলি কিন্তু তার মা বাবার একমাত্র সন্তান, একমাত্র সন্তানের সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। অসুবিধাটা তো সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে তারা মানুষ হয় এমন ভাবে যে তারা যা চায় যেভাবে চায় সেটাই মা বাবা মানে সেটা না পারলেও সেটা তারা পূরণ করার চেষ্টা করে সন্তানের আত্মাকে রাখার জন্য। এখন আমরা যারা মানুষ হিসাবে জীবনে বড় হতে পরিপক্ক মানুষ হিসাবে যে সমস্ত মানুষ বড় হয়ে উঠে তাদের কতগুলি বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে এই জীবন কিন্তু এত সহজ নয় যে আমি যাহা যখন চাইব তাহাই আমার পূরণ হবে অথবা আমার যাহা যখন ভালো লাগবে তখন সেটাকেই আমি গ্রহণ করব তার ভালো মন্দ বিচার না করে। বাস্তবতা বোধ এবং পরিণতি বোধ এই দুইটার কিন্তু সন্তানদের বা ছেলে মেয়েদের কম থাকে, মানে তারা খুব দেরি হয় যা চাই সেটাই পেতে চায় এবং সেটার জন্য অনেক কিছুই তারা করতে রাজি। আর দ্বিতীয় হচ্ছে তার আরো অনেকে এই বয়সে তিনের বয়সে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে যে এই বয়সে শারীরিক এবং মানসিক ভাবে খুব দ্রুত তারা বেড়ে ওঠে, যার ফলে অনেক ধরনের হরমোন বিশেষ করে সেক্সুয়াল হরমোন গুলি বেড়ে যায় এবং একটা ছেলে হঠাৎ করে পুরুষ হয়, একটা মেয়ে হঠাৎ করে নারী হয়ে ওঠে। এই যে পুরুষ বা নারী হয়ে ওঠা, এই যে যৌনভাবে তারা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এই ক্ষেত্রে তাদের কিন্তু যৌন আবেগ এবং অন্য লিঙ্গের প্রতি ছেলে মেয়েদের প্রতি মেয়ে ছেলেদের প্রতি আকর্ষণটা তীব্র হয়ে থাকে। কিন্তু আমরা আমাদের সামাজিক কাঠামো এবং পরিবারের কাঠামো এমন হওয়া প্রয়োজন যে এই আবেগগুলি থাকবে ঠিকই আছে কিন্তু তারপরও তাদের একটা নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত তারা তাদের নিজের যে নৈতিক দায়িত্ব, তাদের যে ব্যক্তিগত দায়িত্ব রেসপন্সিবিলিটি আছে, তাদের যে পড়াশোনা দায়িত্ব আছে এবং তারা যে আস্তে আস্তে বড় হবে তারপরে তারা নিজস্ব সিদ্ধান্ত নিয়ে তারা একটা সংসার করবে বা পার্টনার গ্রহণ করবে, এই ব্যাপারটায় আমরা যদি ভালোভাবে মনিটরিং না করি তাহলে কিন্তু ওই দিদি এবং যাহা তাই তাহা পাই এই ধরনের অনেক আদুরী মেয়েরা বা ছেলেরা খুব সহজেই কিন্তু ওই যে এই টিনেজের যে যৌন কামনা বা বাসনা যেটা বলা হয় যে আকর্ষণ হয় সেই আকর্ষণের লোভে, এই জন্যই লক্ষণীয় যে ওই মেয়েটা কিন্তু মাত্র এসএসসি পড়তেছিল সেখানে সে একটা ছেলেকে দেখেছে কোচিং সেন্টারে, তাকে দেখতে শুনতে ভালো লেগেছে বা যথেষ্ট তাকে ভালো লেগেছে, ওই যে ভালো লাগা এই ভালো লাগা তার ভিতরে একটা বীজ হিসাবে বপন হয়ে গেছে এবং এই বীজটা তার ওই যে বললাম টিনেজ বয়সে যে প্রেম এবং ভালোবাসার যে উর্বর ক্ষেত্র সেই ক্ষেত্রে সেটা বাড়তে বাড়তে দ্রুত বেড়ে গেছে এবং সেও এখানে এটাকে খুব বেশি কষ্ট দিয়েছে এবং মা বাবা যে তাকে একটু সুতার বিষয়ে রাখা যে আমার মেয়েটা আরেকটা ছেলেকে নিয়ে একা একটা ছেলেকে নিয়ে বাসায় পড়ে, আমরা কিন্তু এই ভুলটা পড়াই করি, মেয়ে ছেলেকে নিয়ে বাসায় পড়ে অল্পবয়সে ছেলেরা এসে মেয়েদেরকে বাসায় পড়ায়, তারা বাসায় পড়ায় যে তখন কি করে তাদের সম্পর্কটা কি টিচার স্টুডেন্টের মতন না বন্ধুর মতন না প্রেমিক প্রেমিকার মতন না তারা কি পরস্পর পরস্পরের প্রতি কি বিনিময় করে, কি আবেগ তাদের মধ্যে বিনিময় হচ্ছে এবং তারা কোন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়তেছে, এদিকে কিন্তু আমরা খুব একটা নজর করি না। বিশেষ করে এই বলির মতন যারা অনেক আদরের মানুষ হয় সেই ধরনের মা বাবারা হয়তো এদিকে খুবই কম নজর রাখে। সেই কারণে কিন্তু এই মেয়েটা ধীরে ধীরে এই ছেলেটাকে খুব বেশিভাবে ভালোবেসে ফেলেছিল। এটাকে আমরা বলি মোহ, যৌনতার তাগিদে বা যৌবনের আকর্ষণে ভালোবাসা, এটা হচ্ছে একটা পরম মোহ। এটাকে রোমান্টিক ভালোবাসা বলা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা হয় আরো অনেক পরে। যাই হোক, আমাদের দেশে অনেক ছেলে মেয়ে এরকম অপরিণত বয়সে এরকম আবেগগত সমস্যায় তারা পড়ে যায়। সেই জন্য শুধু ছেলে মেয়েরা তাই নয়, এটা তার বয়সটা তাই নয়, এটার জন্য তাদেরকে যে পারিবারিক এবং নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা এবং তাদেরকে যে বাছাই করার এবং দায়িত্ব নেওয়ার যে শিক্ষা, এগুলি আমরা যদি দিতে পারতাম যে তুমি তোমার পড়াশোনা করবা সেটা তোমার বড় দায়িত্ব, তারপরে তুমি কেরিয়ার করবা সেটা বড় দায়িত্ব, তারপর তুমি পরিণত বয়সে অনেকগুলি ছেলের ভিতরে একটা ছেলেকে অনেকভাবে যাচাই বাছাই করে তারপর তুমি বাছাই করে একটা ছেলেকে নিয়ে সংসার করবা সেটা আরেকটা দায়িত্ব। এইভাবে অনেকভাবে আমাদের জীবন শিক্ষা যেতে বলি লাইফ স্কিল এবং লাইফ এক্সপিরিয়েন্স এগুলিকে আমাদের সন্তানদেরকে দিতে হয়। তাইলে কিন্তু তারা চটজলদি একজনকে ভালো লাগলেই তার প্রেমের পরে দিয়ে তাকে নিয়ে রোমান্টিক একটা ঘটনা ঘটায় না ফেলতে পারে। সেসব সে ধরো ভুল করছে, সে কখনই তার মা বাবার উপর মুরব্বীদের উপর যারা জীবনে অনেক অভিজ্ঞ হয়েছে তাদের কোনো উপর নির্ভরশীল করে না, সে সব সিদ্ধান্ত নিজে নিয়েছে। তার এখন সব সিদ্ধান্ত নিজের উপর না নিয়ে তার যারা ভালো মুরব্বী আছে যারা ভালো বুঝে তাদের কাছে তাকে আত্মসমর্পণ করা উচিত। তোমরা যা ভালো মনে করো আমাকে তাই করো, যতদিন পর্যন্ত একটা ভালো আরো নতুন একটা কোথাও একটা ভালো ছেলে যাতে পাওয়া যায় যে তার সব কাহিনী জেনে, তার অতীত জেনে, তার বাচ্চাকে নিয়ে তাকে গ্রহণ করবে, এরকম বুঝে শুনে তার মা বাবা বা অন্যান্য মুরব্বীরা ভালোভাবে দেখে নিয়ে যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে সেটা তারাই সিদ্ধান্ত নিবে। সেই যাতে নিজের কাছ থেকে নিজেই এরকম চটজলদি এরকম কোন আবার নতুন করে কোন ডিসিশন না নেয়, এবং যদি এরকম কিছু তার জীবনে নাও ঘটে তাহলে সে যা ঘটে সে সবই তার দুর্ভাগ্যের ফল, তার ভুল সিদ্ধান্তের ফল, এটা মেনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার সন্তানকে সে মানুষ করার জন্য একনিষ্ঠ হোক, মা বাবার কাছে সে ক্ষমা চেয়ে মা বাবার সঙ্গে সে আবার একটা সুন্দর জীবন যাপন করতে থাকুক। একসময় হয়তো আশার আলো দেখা যেতে পারে, সে কোনো না কোনোভাবে পথ পেয়ে যাবে, হয় একটা ভালো স্বামী পাবে অথবা নিজেরই একটা কোনো কিছু মানে সংস্থান হয়ে যাবে যাতে সে ছেলে সন্তান নিয়ে আবার সুন্দর এবং সুখী জীবন যাপন করতে পারবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনাকে।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব এবং তারপর আমরা আমাদের অতিথি যিনি আছেন রুমা পলি যাই বলি না কেন তার কাছে আবারও ফিরবো। আমরা ফিরছি একটু পর, আর আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা বেশ কিছু টেক্সট পেয়েছি, আমরা ফেসবুক থেকে ইমেল করেছেন আমাদেরকে অনেকেই এবং SMS ও করেছেন। খামার বাড়ি থেকে সুমন লিখেছে, ভাইয়া পলের গল্প শুনলাম, বেশ মনোযোগ দিয়ে শুনেছি, কেননা আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছেন এবং সেই মেয়েদের মধ্যে একজন যিনি আজকে সাহস করে সবার সামনে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন, আমি সাধুবাদ জানাই এই অর্থে যে সে অপরাধ করে বুঝতে পেরেছে এবং সে একজন অপরাধী। পান্না ঢাকা থেকে লিখেছে, ভাইয়া পলি একজন জঘন্য অপরাধী, সে সমাজের জন্য শুধুমাত্র নিজের জন্য না সমাজের জন্য ক্ষতি করছে, এর মতো মানুষ থাকলে সমাজের সমাজটা আরো বেশি দূষিত হয়ে যাবে। রিয়া চট্টগ্রাম থেকে লিখেছে, যতই শুনছি ততই বেশি বিস্মিত হচ্ছি। শাহেদ কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া আমি একটি মেয়ে সম্পর্কে জানি যার কথাই মেয়েটির সাথে অনেকটাই মিলে গেল, কিন্তু নিজের ক্ষতি করাটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর। এত কিছু জানার পরেও বারবার একই লোকের কাছে ফিরে যাওয়া সেটা নিঃসন্দেহে এক ধরনের বোকামি। কাজল কক্সবাজার থেকে লিখেছে, কি করে এইরকম অবৈধ সম্পর্কে একজন মানুষ জড়াতে পারে? তবে পলি স্বীকার করেছে বলে পলিকে ধন্যবাদ জানাই, পলির মতো অসংখ্য মেয়ে এবং অসংখ্য ছেলেই এরকম অবৈধ সম্পর্কে জড়াচ্ছে। সিফাত নারায়ণগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান করবার জন্য। সাইমন কুমিল্লা থেকে লিখেছে, ভাইয়া পলি একা না, ওরকম আরো পলি আছে যারা অবৈধভাবে মেলামেশা করছে গোপনে, এবং এরা নিজেকে তো কলুষিত করছে, একই সাথে নিজ পরিবার এবং সমাজকে কলুষিত করছে। আমরা বারবারই আপনাদের একটা কথা বলে থাকি যে যারা এখানে অপরাধ করতে আসেন তাদেরকে অ্যাডভাইস করা আমাদের উদ্দেশ্য নয়, তাদেরকে শুনে যদি নিজের জীবনটাকে সুন্দর করতে পারি তাহলে আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। যাই হোক, এরকম ঘটনা নতুন নয় পলি, আপনাকে আরো কঠোর সমালোচনা করা হয়েছে আমাদের ফেসবুকে, অনেকে অনেক অশ্লীল মন্তব্য লিখেছেন, কি বলার আছে আপনার?
লিশরদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, জিত করে যে যেসব আমি ভুল করে যাচ্ছি, মন গড়া যেটা আপনি বললেন আসলে এটা উচিত না, বা আমার মতো এরকম ভুল যাতে আর কেউ না করে সেটা।
ওকে, আপনার শুধু এটুকুই বলার আছে, আর কিছু কি বলার নেই?
আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি এখন তো করতে আছি। এখন
ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার?
ভবিষ্যৎ পরিকল্পনা আমি কি করবো এখন, আমি নিজে সিদ্ধান্ত নিতে পারছি।
আপনার সন্তানের ব্যাপারে আপনি কোন সিদ্ধান্ত নিতে পারছেন?
সন্তানের জন্য তো এখন আমি আছি, নাহলে তো আমি
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এখানে পলির জীবনের আমরা যে অপরাধ বা ভুল দেখিয়েছি সেটা তো আপনারা দেখলেনই। আমরা কি লেসন বা কি শিক্ষাটা আপনি নেবেন আপনার জায়গা থেকে আপনি ইভালুয়েট করুন। শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে এবং ইমোশনাল পার্সপেক্টিভ থেকে যে ঘটনা ওর জীবনে ঘটে গেছে, সেই ইমোশন এবং জেদ কতদূর পর্যন্ত আমরা প্রশ্রয় দিব সেটাই হচ্ছে ফ্যাক্ট। আজকের এই যাহা বলিব সত্য বলিব থেকে আমরা যেন এই শিক্ষাটা নেই। আমরা এ পর্যায়ে গত সপ্তাহে পাঠানো চিঠি বা মেইল থেকে আর্য রাজুর কাছ থেকে আমরা এই পর্বটি শুনব, তারপর আমরা আবারও ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রিঙ্কু সাভার থেকে লিখছি, আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনে আসছি, আমার খুব পছন্দের একটি অনুষ্ঠান এটি। এখানে সবাই চিঠি লেখে, মেইল করে, তাদের কি ভুল হয়েছে সেটা তারা শেয়ার করে এখানে। তাই আমিও চাইছি যে আমার একটি গল্প সবাইকে জানাতে, সবার সাথে শেয়ার করতে, কেননা আমার জীবনেও একটা চরম অন্যায় রয়েছে। আর সেটি হচ্ছে, আমি যখন কলেজে পড়ি তখন একটি মেয়েকে আমার খুব ভালো লাগত। সেই মেয়েটিকে একদিন আমি একটি গোলাপ ফুল দিই এবং আমি যে তাকে ভালোবাসি সেটি বলি, কিন্তু সে মেয়েটি আমাকে ভালোবাসত না। সে যে এক শিক্ষকের কাছে আমার বিরুদ্ধে নালিশ করে, শিক্ষক মহোদয় আমাকে ডেকে নিয়ে চরমভাবে অপমান করে, আর সেইখানটিতে আমি বেশ কষ্ট পেয়েছিলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে ওই শিক্ষককে আমি অপমান করব। আর তাই তো কলেজ শেষ হওয়ার পর রাস্তা দিয়ে যখন শিক্ষক বাসায় ফিরছিলেন, রাস্তার মাঝখানে আমি আমার কিছু বন্ধুদের নিয়ে শিক্ষকের পথ আটকে দাঁড়াই, তারপর একটি চাকু দিয়ে আমি তাকে আঘাত করি এবং তারপর সেখান থেকে আমি পালিয়ে যাই। সেই শিক্ষক বেঁচে আছেন, কিন্তু তার অনেক কষ্ট হয়েছিল, অনেক রক্ত ঝরেছিল এবং সেই সাথে তার সেখানে অপারেশন করতে হয়েছে। এতদিন আমি জানতাম যে আমি যা করেছি সেটা আমার ভালোবাসার জন্য করেছে, এটা আমার করা উচিত ছিল, কিন্তু আজ মনে হচ্ছে যে শিক্ষকের সঙ্গে কোনো ছাত্রের এই রকম সম্পর্ক থাকা ঠিক না, কোনো শিক্ষককে আঘাত করা একদমই ঠিক না। আজ আমি আমার ভুল বুঝতে পারছি, আমি স্বীকার করি যে আমি যা করেছি আমি তা ভুল করেছি, এটা আমার করা একদমই উচিত হয়নি। আমি চাইব আমার মতো যারা রয়েছেন, যারা শিক্ষকের কথায় মনে কষ্ট পান, তারা কখনোই কষ্ট পাবেন না, কেননা শিক্ষক আপনার গুরুজন, আপনার যেটাতে ভালো হয় ওই শিক্ষক কিন্তু সেটাই চান। তাই আমি আজ সত্যিই লজ্জিত, আমি চাইছি আমি যে ভুল করেছি এই ভুল যেন আর কেউ না করে, এবং আমার শিক্ষক মহোদয় যেন আমাকে ক্ষমা করে দেন, আমি সত্যি লজ্জিত।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই এই বন্ধুটিকে যিনি আমাদেরকে মেইল করেছেন। আপনার উপলব্ধি লাখো মানুষের উপলব্ধি হোক। আজকের মতো সাইন অফ করছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আর জি কিবরিয়া আপনাকে আবারও হ্যালো বলবে। একজন বন্ধু থাকবেন জেবিএসবির মঞ্চে এবং তিনি স্বীকার করবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার প্রায়শ্চিত্য কি হয়েছিল। সেই ভুল থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.